This track was downloaded from fusionbd.com.
ABC Radio FM 89.2 শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সাথে আছে আমি শারমিন, আর শুরুতেই রয়েছে চমৎকার একটি গল্প। প্রথম গল্পটি শুনবার আগে জানিয়ে দিচ্ছি, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলের বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টক টাইম এয়ারটেলে, 80 টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টক টাইম এয়ারটেলে, 107 টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করুন *778*2525# হ্যাশে। চলে যাচ্ছে আজকের কুয়াশার প্রথম গল্পে। আজকের গল্পের নাম খরেশ বাবুর পুরনো ফ্রিজ। লিখেছেন হিমাংশী গোস্বামী আর পড়ে শোনাচ্ছে সেতু। সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না, ফিরে আসছি গল্পের পর। আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়।
খরেশবাবুর ইচ্ছা ছিল তার 34 বছরের ফ্রিজটাকে 355 টাকা বিক্রি করে দেওয়ার। দিব্যি ফ্রিজটা ছিল, বড় বড় ট্রেতে বরফ জমে যেত মাত্র আধা ঘন্টায়, আর বহু সময় লোডশেডিং এর পরেও টাটকা থাকতো ভেতরের জিনিসপত্র। তবে হ্যাঁ, ফ্রিজটার একটু একটু দোষও ছিল। এমনিতে চুপচাপই চলতো, কোনো আওয়াজ দূর থেকে শোনা যেত না, কেবল কাছে গেলে মনে হতো ফ্রিজের ভিতর দুটো বিড়াল আরামে ঘর ঘর শব্দ করছে। এটা ত্রুটি বোধ হয় না। তবে খরেশবাবুর মনে পড়ে, তার ছোটবেলায় যখন এই ফ্রিজটা সবে কেনা হয়েছিল এক সাহেবের কাছ থেকে, তখন ফ্রিজের ভেতর থেকে মাত্র একটা বিড়ালের ঘর ঘর শব্দ শোনা যেত। সাহেবও ফ্রিজটাকে বেশ কয়েক বছর ব্যবহার করেছিলেন বিক্রি করার আগে। বিক্রিও তার করার ইচ্ছে ছিল না, বেশ বয়স হয়ে গেলেও দেশে ফেরার ইচ্ছে ছিল না তার। এই দেশটাকে তিনি ভালোবেসেছিলেন, কিন্তু তার মেম সাহেবের আর সহ্য হচ্ছিল না এদেশ। তিনি বলেছিলেন, গরম তো সহ্য করা যায়, কিন্তু এত মশা, ছারপোকা, আরশোলা, উই, ইঁদুর, পিঁপড়ে, এসব সাপ, কিছু এগুলো আর সহ্য করা যাচ্ছে না। ক্রমশ তাদের মেজবার মতো লোকজনও কমে যেতে লাগলো। তখন সাহেব কাগজে বিজ্ঞাপন দিয়ে তার বাড়ির যাবতীয় জিনিসপত্র বিক্রি করে দিলেন। এই সাহেবের সঙ্গে খরেশবাবুর বাবার খুবই ঋদ্ধতা ছিল, যে কারণে ফ্রিজটা তিনি তাকে প্রায় উপহারই দিয়ে দিয়েছিলেন। নইলে সে সময় ফ্রিজ কেনার সামর্থ্য ছিল না খরেশবাবুর বাবার। কিন্তু সেসব কথা এখন বিশদ করে বলার কোনো দরকার নেই। আসল কথা হলো, গত 34 বছর ধরে এক নাগাড়ে চলছে ফ্রিজটি। কত হাজার হাজার কেজি মাছ, কত মাখন, কত মাংস, কত সবজি এর মধ্যে ঢুকেছে আর বেরিয়েছে, কত টন বরফই না তৈরি হয়েছে, কত শরবত তারা খেয়েছেন, কত লোককে খাইয়েছেন। সত্যি এমন ফ্রিজের কথা এক কলমে লেখা সম্ভব নয়। অথচ এমন ফ্রিজটাকেই কিনা শেষ পর্যন্ত বিক্রি করে দিতে হলো, তাও কিনা মাত্র 355 টাকায়। খরেশবাবু যে ফ্রিজটাকে রাখতে পারবেন না বেশি দিন, সেটা তিনি মনে মনে যেন বুঝতে পারছিলেন। প্রথমে তার স্ত্রী, এমনিতে বেশ ভালো মানুষ, কিন্তু বছর দুয়েক আগে তিনি হঠাৎ সকালে টোস্ট করতে করতে বললেন, কাল দুপুরে একটা কাণ্ড হয়েছিল। খরেশবাবুর স্ত্রী বললেন, অদ্ভুত কাণ্ড, দুপুরে ঘরে শুয়ে পাখা চালিয়ে ঘুমাচ্ছি, হঠাৎ মনে হলো কে যেন পাশের ঘর থেকে চিৎকার করে উঠল। তা সে কুকুরও হতে পারে, মানুষও হতে পারে, হঠাৎ আওয়াজ হলো। আমি তো চমকে উঠলাম, কি ব্যাপার বুঝতে না পেরে পাশের ঘরে গিয়ে সব জায়গা দেখলাম, কিন্তু কোথাও কিছু নেই। তখন আমার মনে হলো হয়তো বাইরের রাস্তায় কোনো কুকুর ডেকে উঠেছিল, এছাড়া আর কিছুই তখন মনে হলো না। যাই হোক, মনটা কি রকম যেন হতে লাগলো, কারণ আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম যেন পাশের ঘরেই ব্যাপারটা ঘটছে। খরেশবাবু টোস্টে এক কামড় দিয়ে বললেন, ওরকম হয়, হতেই পারে, মনের গতি প্রকৃতি অতি বিচিত্র, বুঝতে পারিস? একবার আমাদের অফিসের বটুকের কি হয়েছিল শোনো। একদিন সে ঘুমিয়েছিল, তার মনে হলো তার বড় মামা যেন কাছে এসে বসে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, এত ঘুমানো কি ভালো বটুক। ধর্মহর করে সে উঠে বসলো, চারিদিকে তাকিয়ে দেখলো যে বিকট অন্ধকার, আর কোনো আওয়াজ নেই, কেবল তার পাশে রাখা হাত ঘড়ি থেকে টিকটিক আওয়াজ হচ্ছে। এই ঘড়ির আওয়াজ কখনোই কানের পাশে না নিলে শোনা যায় না, অথচ প্রায় 1.25 মিটার দূর থেকে আওয়াজ আসছে। তাড়াতাড়ি বটুক কি করলো জানো, সুইচ টিপে আলো জ্বাললো, দেখলো ঘড়িতে তখন 3:20 হয়ে 33 সেকেন্ড। বটুকের মনে পড়ল তার বড় মামার তখন সাংঘাতিক অসুখ, বাঁচেন কি মরেন ঠিক নেই, পেটের কি একটা অস্ত্রোপচারের পর তিনি নার্সিংহোমে রয়েছেন। বটুক হতবুদ্ধি হয়ে গেল। তার স্ত্রী তখন বটুকের মামা বাড়িতে রয়েছে বড় মামাকে দেখাশোনার সুবিধার জন্য। তখন বটুক টেলিফোন করলো নার্সিংহোমে, সেখান থেকে জানা গেল। বাধা দিয়ে খগেশবাবুর স্ত্রী বললেন, বটুকের বড় মামা রাত 3:20 হয়ে 33 সেকেন্ডের কাছাকাছি সময় মারা গেছেন, তাই তো? না, খরেশবাবু বললেন। বটুক টেলিফোন করে জানতে পারল তার বড় মামা খুবই ভালো আছেন, যে মারাত্মক বিপদের আশঙ্কা ছিল সেটা কেটে গেছে। পরদিনই বটুকের স্ত্রী ফিরে এলো বাড়িতে, একটু বোধ হয় হতাশই হলেন খরেশবাবুর স্ত্রী। তিনি বললেন, অনেক গল্পে এমন ঘটনা দেখা যায়। খরেশবাবু বললেন, এই গল্পে তোমার পছন্দ মতো ঘটনা ঘটেনি, তার কারণ এটি গল্প নয়, সত্যি ঘটনা। আসলে মনের যে কত রকম ভুল হতে পারে এ নিয়ে অনেক গবেষণাও হয়েছে, বইতেও কম লেখা হয়নি, বৈজ্ঞানিকরাও গবেষণা করে দেখেছেন। মনের মধ্যে অর্থহীন মনে হয় এমন নানা রকম ঘটনা ঘটে। যাই হোক, তোমার হয়েছিল কি জানো? আমার মনে হয় কোনো স্বপ্ন টপ্ন হয়তো দেখেছিলে, কোনো কুকুর হয়তো ছুটছিল, কেউ কুকুরকে ঢিল মারছিল, কিংবা অন্য কোনো কারণে চিৎকার করে উঠেছিল হু হু এমন শব্দ করে। খরেশবাবুর স্ত্রী বললেন, কুকুর কখনো হুম এমন করে চিৎকার করে নাকি? খরেশবাবু বললেন, তবে যে তুমি বললে কুকুর ডেকেছিল ওরকম ভাবে। খরেশবাবুর স্ত্রী বললেন, বাহ, আমি তো প্রথমেই বলেছিলাম কুকুরও হতে পারে মানুষও হতে পারে, কি বলে নেবে এটা? খরেশবাবু এর উত্তর কি দেবেন চট করে বুঝতে পারলেন না। তার স্ত্রী তো বলেছেন কুকুরও হতে পারে মানুষও হতে পারে, তার কুকুর হলে পুরোটা তো কুকুরের কাজই হবে নাকি? তো সে কথা বলে তো তিনি অন্যায় কিছু করেননি, তাছাড়া কুকুরই তো হওয়া সম্ভব, পাশের ঘরের মানুষ ঘোর দুপুরে আসবে কোত্থেকে? তখন ছেলেমেয়েরা কেউ কলেজে কেউ স্কুলে, তবে আবার তক্ষুনি তার মনে হলো কুকুরই বা পাশের ঘরে ঢুকবে কোত্থেকে, এই দোতলার ফ্ল্যাটে। তা আবার তিনি তখন বললেন, দেখো বিনু, কুকুরও নয় মানুষও নয়, কেননা পাশের ঘরে বাইরের মানুষ কিংবা কুকুর কেউই আসতে পারে না, অতএব ওটা তোমার মনের ভুল। বিনতা কি উত্তর দিতে চাচ্ছিলেন, কিন্তু ঠিক সেই সময় পাশের ঘর থেকে আওয়াজ এলো। ওরা দুজনেই পাশের ঘরে গেলেন, কিন্তু কোনো জন্তু জানোয়ার কিংবা মানুষ কিছুই দেখতে পেলেন না। ওরা অবাক হয়ে ভাবছেন কি হতে পারে, হঠাৎ এবার একেবারে যেন কানের পাশ থেকে আওয়াজ এলো। ও মা, বিনতা বললেন, আওয়াজ হচ্ছে ফ্রিজের ভেতর থেকে, কি সাংঘাতিক আওয়াজ! আওয়াজ কিন্তু সঙ্গে সঙ্গে থেমে গেল, আর আওয়াজ নেই। খরেশবাবু বললেন, বুঝলে বিনু, ফ্রিজের 12টা বেজে আসছে, আর ওরই বা দোষ কি বলো, বোধহয় 50 বছর প্রায় এক নাগারে সার্ভিস দিয়েছে, কয়েকবার অবশ্য ছুটিতে বেড়াতে যাওয়ার সময় ফ্রিজ বন্ধ রাখা হয়েছে, তাও 34 বছরে 500 দিনের বেশি তো নয়, আর 2বার তো রং করাতে নিয়ে গিয়েছিল, এতদিন কোনো ফ্রিজ টিকে থাকার তো কথাই না, মেহাদ পুরনো দিনের তৈরি, তখনকার দিনের খেলো মাল দিয়ে জিনিস করতো না বিশেষ কেউ, সেই জন্য এতদিন গেল, এবারে একটা ভালো মতো ফ্রিজ কিনে ফেলতে হবে দেখে শুনে। কিন্তু কথাটা তারা ভুলে গেলেন, কেননা ফ্রিজ থেকে মাসখানেক কোনো অমানসিক আওয়াজই হলো না। তবে খরেশবাবুর একদিন মনে হলো ফ্রিজের মধ্যে এখন আর দুটো নয়, গোটা চারেক বিড়াল ঘর ঘর শব্দ করছে, তবে তাও সর্বদা নয়, মাঝে মাঝে। তিনি ভাবলেন, থাকবে, কি আর করা যাবে, যতদিন চলে চলুক, এর আসল কাজ তো করে চলেছে, দুম করে বন্ধ-টন্ধ হয়ে গেলে তখন দেখা যাবে। এইভাবে চলছে। একদিন বাড়িতে অতিথি সমাগম হয়েছে, খরেশবাবুর বড় মামা ভবেশ তাদের বাড়িতে এসেছেন। খরেশবাবুর ছেলে বিনয়ের জন্মদিনে কি একটা কাজে আসতে পারেননি, ওর সঙ্গে এসেছেন বড় মামি, মামাতো ভাই দুজন আর তাদের স্ত্রী। বেশ ভালো ভালো রান্না হয়েছে, সকলে খেতে বসেছেন, রাত তখন 1:30। হঠাৎ ফ্রিজ থেকে আওয়াজ হলো, আর সে কি আওয়াজ! মনে হলো যেন হঠাৎ ভূমিকম্প শুরু হয়েছে এবং চতুর্দিকে বাড়িঘর সব ভেঙে পড়ছে। ভবেশ তো ওই আওয়াজ শুনেই চোখ উল্টে একেবারে অজ্ঞান, তাকে সব ধরাধরি করে পাশের ঘরের খাটে শুয়ে দেওয়া হলো। আধ ঘন্টা খাওয়া দাওয়া সব মাথায় উঠল, তারপর ডাক্তার, ইনজেকশন ইত্যাদির পর ভবেশ সুস্থ হলেন। এরপরে খাওয়া দাওয়া সবই হলো, কিন্তু কেমন যেন সব এলোমেলো হয়ে গেল। শচীন দেব বর্মনের গান শোনাবে বলে বিনয় একটা ক্যাসেট কিনে এনেছিল, সেটা বাজানোই হলো না। তাছাড়া একটা উপহার এনেছিলেন ভবেশ, সেটা না খোলা অবস্থাতেই পড়ে রইল। অতিথিরা চলে গেলে খরচবাবু বললেন, না এই ফ্রিজটাকে বিদায় করতেই হবে, আর সহ্য করা যাচ্ছে না। দিন দিনের ইয়ার্কির শখ হচ্ছে, দেখাবো মজাখানা। বিনতা বললেন, তোমার যেমন কথা, এত ভালো ফ্রিজ, একে বিদায় করার কোনো দরকার নেই, বোধহয় কিছু যন্ত্রের ত্রুটি হচ্ছে, তা মেরামত করে আনলেই তো হয়ে যায়, কথাটা আগে মনে হয়নি। সত্যি তো, মেরামত করে নেওয়াই তো ভালো, সামান্য ত্রুটি মেরামত করতে বা কতই লাগবে। একটা বড় ফ্রিজ মেরামতি কারখানা থেকে ছোকরা এক মেকানিক এসে ওই ফ্রিজ দেখে তো ভিমরি খাবার জোগাড়। তারপর আস্তে আস্তে ভিমরির ভাবটা কেটে গেল, তার হাসি শুরু হলো। সে ফ্রিজের সামনে বসে বসে কেবলই বলতে লাগলো, এ ফ্রিজ এখনো চলে? তারপরই হাসতে লাগলো। প্রায় 7-8 মিনিট ধরে সে হাসলো। তারপর গম্ভীর হয়ে ফ্রিজের কলকব্জা পরীক্ষা করে বলল, এর নানান ত্রুটি, 10টা অংশ খুয়ে খুয়ে শেষ হয়ে গেছে প্রায়, এগুলিকে বদলাতে হবে।
বেশ তো, খরচবাবু বললেন, বদলে দাও তাহলে। এবার আবার হাসতে শুরু করলো মেকানিক।
তারপর হাসিটা জোর করে থামিয়ে বলল, বুঝলেন দাদা, হল্যান্ডে তৈরি ফ্রিজের যন্ত্রাংশ এদেশে পাওয়া যাবে না।
তাহলে হল্যান্ড থেকে আনার জন্য অর্ডার তো দেওয়া যাবে।
না না, খরচবাবু বললেন,
কেন?
মেকানিক বলল, এসব যন্ত্রাংশ এদেশে নেই, ওদেশেও নেই, এরকম ফ্রিজ ওদের দেশে রাস্তায় ফেলে দেয়। 30 বছর আগে এই মডেল তৈরি ওরা বন্ধ করেছে, তবে হ্যাঁ একবার চেষ্টা করে দেখা যেতে পারে। যদি এদেশে কারো বাড়িতে ফেলে দেওয়ার মতো এই মডেলের ফ্রিজ থাকে, সেটা থেকে যন্ত্রাংশ খুলে নিয়ে একটা কিছু হয়তো করা যায়। তবে বউসবের কি দরকার বলুন, আজকাল চমৎকার চমৎকার সব ফ্রিজ বেরিয়েছে, সেগুলিতে কত সুবিধে। একটা নতুন ফ্রিজ বেরিয়েছে, সেটাতে রাখা যায় 30টা দিন, বুঝতে পারছেন?
30টা দিন?
একটু দূরে দাঁড়িয়ে বিনতা কথাটা শুনে ফেলেছিলেন। তিনি আবারও বললেন, 30টা দিন?
মেকানিক বলল,
হ্যাঁ ম্যাডাম, 30টা দিন সুন্দর করে রাখার সুবন্দোবস্ত।
মেকানিক কেবল বাড়িতে আসার জন্য এবং তার হিতোপদেশ দেওয়ার জন্য 50টা টাকা পকেটে পুরে শিয়ালের মতো হাসতে হাসতে চলে গেল। সে চলে যেতেই বিনতা বলল, এ ফ্রিজ বেঁচে দিতেই হবে, সত্যি একটা ফ্রিজে 30টা ডিম রাখার জায়গা, সেটাই কিনতে হবে।
খরেশবাবু বললেন, দেখা যাক দাম টাম কত। এইভাবে দিন কাটে, কিন্তু ফ্রিজ আর কেনা হয় না। এর মধ্যে একদিন বিনয় কোনো এক দোকানে গিয়ে দেখে এসেছে নতুন ফ্রিজটি, বিনয় খরেশবাবুর ছেলে, যেটাতে 30টা ডিম রাখবার জায়গা আছে। কেবল দেখে এসেছে তা নয়, দাম দরও জেনে এসেছে। প্রথমে 2000 টাকা দিতে হবে, তারপর 10 মাস ধরে দিতে হবে প্রতি মাসে 600 টাকা, ব্যাস তারপর আর টাকা দিতে হবে না। সে হিসেব করে জানালো, বাড়িতে ফ্রি ডেলিভারি আর সঙ্গে 1টা 2 লিটারের প্রেশার কুকার ফ্রি, সেটা অবশ্য দেবে এই মাসের মধ্যে কিনলে তবেই। খরেশবাবু বললেন, তা না হয় হলো, কিন্তু নতুন ফ্রিজ আনবার আগে পুরনো ফ্রিজটাকে তো বিদায় করতে হবে।
না, নমিতা বলল, এ ফ্রিজ বিদায় নেবে না, কিছুতেই না, এটাও থাকবে।
তারপর দৃঢ়ভাবে বলল, এটা থাকবেই, তার তো কোনো মানে হয় না। বিনতা তাকে বোঝাতে চেষ্টা করলেন, আসলে এই ফ্রিজটাকে চাই না বলেই তো আমরা নতুন ফ্রিজ কেনার কথা ভাবছি, এটা যদি রাখতেই হয় তাহলে তো নতুন ফ্রিজের কোনো দরকারই নেই।
না, দুটোই রাখবো আমরা, বলল নমিতা। নমিতা খরচবাবুর ছোট মেয়ে।
কিন্তু জায়গা তো হবে না, খরচবাবু বললেন, এইটুকু বাড়ি, জিনিসে জিনিসে সয়লাভ, এই ফ্রিজটাকে সরালে তবেই না নতুন জায়গা হবে।
নমিতার উত্তরে কেবল কাঁপতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো।
কি আর করা যায়, থাক তাহলে এখন, খরচবাবু বললেন।
তাহলে প্রেশার কুকারের কি হবে? এই মাসের মধ্যে যদি নতুন ফ্রিজ না কেনা হয় তাহলে,
বিনতা বলল।
খরচবাবু বললেন, সেটাও একটা কথা বটে, তবে গুরুতর ব্যাপার নয়, ফ্রিজের আওয়াজ ছাড়া আর তো কোনো গোলমাল নেই, থাক ওটা, যতদিন না একেবারে খারাপ হয়ে যাচ্ছে, একটু সাবধানে থাকতে হবে, বড় মামার মতো ব্যাপার যাতে না ঘটে সেজন্য নতুন কেউ এলে সুইচটা অফ করে দিলেই হবে। তাছাড়া রাত্রিরে বিদ্যুতের আওয়াজ যাতে না হয় সেজন্য রাত্রির বেলা রোজই অফ করে রাখা যাবে, দেখা যাক কি হয়।
Presents Glasha.
এভাবে চললো প্রায় এক বছর। কোনোদিনও আর বিকট আওয়াজ হলো না, প্রাণ আছে বটে ফ্রিজটার। তবে একটা ব্যাপার মনে হতে লাগলো, ফ্রিজের ভেতরের বিড়ালের ঘর ঘর আওয়াজ বেশ বেড়েছে। মনে হয় অন্তত 12টা বিড়াল আরামে ঘর ঘর করছে। একটু মনোযোগ দিয়ে শুনলে দিনের বেলাতেও পাশের ঘর থেকে শোনা যায়। যা হোক, এতদিন বিকট আওয়াজ না হওয়ার কারণ কি হতে পারে ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। এতদিন বেচারা ফ্রিজ বলতে গেলে বিশ্রামই পায়নি, 24 ঘন্টাই চালু রাখা হয়েছে। এতে মোটর এবং অন্যান্য সব যন্ত্র ক্লান্ত হয়ে পড়ত। এখন রোজ কয়েক ঘন্টা করে বিশ্রাম দেওয়ায় ফ্রিজটা বেশ সুস্থ আছে। মনে মনে ভাবলেন ওর বিশ্রামের সময় আরো কিছু বাড়িয়ে দেবেন। কিন্তু ব্যাপারটা অন্যরকম ঘটে গেল। একদিন রাত 8টা থেকে বিদ্যুৎ ঘাটতির ফলে এই অঞ্চলের বিদ্যুৎ গেল নিভে। এরকম চললো ঘন্টার পর ঘন্টা। রাত 10টার পরে শুতে যাওয়ার সময় সব সুইচ অফ করা হলেও ফ্রিজের সুইচ অফ করতে ভুল হয়ে গেল। কেবল তাই নয়, খাওয়ার ঘরের দরজাটাতেও ছিটকেনে দিতে ভুল হয়ে গেল। তবে ওই ভুলটা প্রায় হয়, দোতলা বেয়ে আর চুরি করা সম্ভব নয়, এটাই ধারণা ছিল খরেশবাবুদের। অথচ সেদিনই এলো চোর। পাশে কোথায় একটা বিরাট মই ছিল, সেটার সাহায্যে এক চোর বিদ্যুৎ বন্ধের সুযোগ নিয়ে রাত প্রায় 1টার সময় নিঃশব্দে উঠে এলো খরেশবাবুদের বাড়ির দোতলায়। এবং চোর খুশি হয়ে দেখল খাওয়ার ঘরের দরজা খোলাই। সে সন্তর্পণে ঢুকলো ঘরটিতে, টর্চের সাহায্যে দেখতে চেষ্টা করলো কি কি নেওয়া যায়। কিন্তু তার ভাগ্য খারাপ ছিল, দুম করে সমস্ত পাড়ায় বিদ্যুৎ চলে এলো। আর ফ্রিজটা এতক্ষণ বিশ্রাম করেও অকস্মাৎ বলে উঠল, আর সে কি বিকট আওয়াজ! এর সঙ্গে আবার গোটা 15 বিড়ালের ঘর ঘর। চোর দিশেহারা হয়ে মনে মনে ভাবলো, বুঝি চিড়িয়াখানা ভেঙে 20টা বাঘ তাকে খেতে আসছে। ভয়ে বারান্দায় বেরোতে গিয়ে কিসে যেন ধাক্কা খেয়ে ফ্রিজটার উপর দরাম করে পড়ে কপালে চোট খেয়ে একেবারে অজ্ঞান। কপালে দারুণ চোট লেগেছিল চোরের, সে অজ্ঞান হয়েও ব্যথায় কোঙাতে লাগলো। খরেশবাবু ভেতরে চোর ঢুকেছে বুঝতে পেরে প্রথমেই ফ্রিজের ঘরের দরজা সেটে বন্ধ করে দিলেন। তারপর পড়শিদের সাহায্যে বিশাল মইটাকে সরানোর ব্যবস্থা হলো। কে যেন পুলিশকে ফোনও করে দিয়েছিলেন। পড়শিরা পরামর্শ দিলেন পুলিশ এসে দরজা খুলবে, তার আগে নয়। চোরের হাতে আজকাল বোমা পিস্তল থাকে, কি হয় কিছু তো বলা যায় না। গুলি টুলি যদি খেতেই হয় তাহলে পুলিশই থাক, ওরা গুলি খাওয়ার জন্য টাকা পায়। তাছাড়া ওরা জানে কেমন করে সশস্ত্র লোকদের মোকাবেলা করতে হয় কিংবা কেমন করে কাজ করতে হয়। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ এসে পড়ল, একজন অফিসার সমেত 6 জন পুলিশ, তার মধ্যে 2 জনের হাতে রাইফেল আর পুলিশ অফিসারের কোমরে একটা বড় আকারের রিভলভার। পুলিশ অফিসার ফ্রিজের ঘরের দরজার সামনে এসে হুঙ্কার দিলেন,
যে আছো ভিতরে বেরিয়ে এসো, মাথার উপর 2 হাত তুলে দরজা খুলে এক্ষুনি বেরিয়ে এসো।
চোর বেরিয়ে আসতে পারে 2 হাতে পিস্তল রিভলভার কিংবা বোমা ছুড়তে ছুড়তে, এ কথা ভেবে খরেশবাবু পুলিশ অফিসারের পেছনে গিয়ে দাঁড়ালেন। বিনতাকে বললেন, তোমার এখানে থাকার দরকার নেই, ঘরে ঢুকে দরজা বন্ধ করে থাকো, কি হয় কিছুই তো বলা যায় না। নিচের ফ্ল্যাটের গুই মশাই এতক্ষণ দাঁড়িয়েছিলেন, এবারে তিনি গাই গুই করে হাত নেড়ে কি একটা অজুহাত দেখিয়ে দ্রুত বেগে পা চালিয়ে নিচ চলে গেলেন। আশেপাশের বাড়ির জনাদশেক প্রত্যক্ষদর্শী হওয়ার আশায় এতক্ষণ দাঁড়িয়েছিলেন। কিন্তু পুলিশ অফিসারের হুঙ্কার,
মাথার উপর 2 হাত তুলে দরজা খুলে বেরিয়ে এসো,
এই অসাধারণ একটা দৃশ্য দেখার সুযোগ পেয়েও কি মনে করে এক একজন এক এক রকম কথা বলতে বলতে পৃষ্ঠ প্রদর্শন করলেন। রাস্তার উপরে থাকে রোগা টিংটিংয়ে খটখটে চেহারা এবং খিটখিটে মেজাজের ভবনাথ বাবু, তার হাতে ছিল ইয়া মোটা একটা বিরাট লাঠি। সেই লাঠি তিনি কেন এনেছিলেন বলা যায় না, সুন্দরবন অঞ্চলে ওই রকম লাঠি দিয়ে মোটামুটি হিংস্র একটা বাঘকে এক ঘায়ে মারার ক্ষমতা সে লাঠির ছিল। কিন্তু সে লাঠি মাথার উপর তোলার ক্ষমতা ভবনাথ বাবুর ছিল বলে মনে হয় না। যা হোক, তিনি বললেন,
এই চোরের ঈশ্বর খুব একটা সদিচ্ছা আছে বলে আমার মনে হয় না, নিন লাঠিটা কাছে রাখুন, আমার আবার কাল সকালে একটা আছে, আজ আর থাকা সম্ভব নয়।
বলে লাঠিটাকে খরেশবাবুর হাতে ধরিয়ে দিলেন। খরেশবাবু লাঠিটাকে তুলতে গিয়ে দেখলেন বেজায় ভারী, আকার অনেকটা গদার মতো, বোধহয় পুরনো আমলের খাটের পায়াকে মিস্ত্রি দিয়ে মসৃণ করা হয়েছে এই পর্যন্ত। তিনি লাঠিটাতে খুব একটা সাহস পেলেন বলে মনে হলো না। যা হোক, তিনি লাঠিটাকে কাছে রাখলেন। অন্যরা সবাই নিচে দাঁড়িয়ে রইলেন মজা শেষ পর্যন্ত দেখার জন্য। বিনয় এদিকে তার আলমারি খুলে ক্যামেরার ফ্ল্যাশ গান লাগিয়ে রেখেছে আর প্রস্তুত হয়ে আছে চোর বেরোলেই খচা খচ ছবি তুলবে। আর সেই ছবি খবরের কাগজে ছাপবার কথাও তার মনে হলো। পুলিশ অফিসারের এবার কড়া গলায় ধমক শোনা গেল।
এক দুই তিন বলার সঙ্গে সঙ্গে দুহাত তুলে দরজা খুলে বাইরে না এলে দরজা ভেঙে ঘরে ঢুকবো।
তারপর পুলিশ অফিসার রিভলভার হাতে বার করে বললেন,
এক,
কেউ দরজা খুলল না, খুলবে কোত্থেকে আর কি করেই বা খুলবে? চোর তখন অজ্ঞান হয়ে নানা রকম বিভীষিকাপূর্ণ দুঃস্বপ্ন দেখছে, মাঝে মাঝে গো গো করছে কিন্তু আওয়াজ খুবই মৃদু, তার কপাল ফুলে থেতলে গেছে, বিন্দু বিন্দু রক্তও পড়ছে। তাছাড়া দরজা খোলার দরকারই ছিল না, কেননা দরজাটা খোলাই ছিল, কেবল ভেজানো ছিল বলে বাইরে থেকে মনে হচ্ছিল দরজা ভেতর থেকে বন্ধ।
তিন,
এবারেও কেউ দরজা খুলল না। পুলিশ অফিসার আদেশ দিলেন,
দরজা ভেঙে ফেলো।
দুজন পুলিশ দরজায় কাঁধ দিয়ে একসঙ্গে ধাক্কা দিতে গিয়ে দরজা খুলে টাল সামলাতে না পেরে দুজনেই ধপাস করে পড়ে গেল মেঝের উপর। সে এক দৃশ্য। আর সেই সময় ফ্রিজ থেকে অমানসিক আওয়াজ বেরোলো। এই অপরূপ আওয়াজে পুলিশ অফিসার এবং বাকি তিনজন পুলিশ এগিয়ে যেতে গিয়েও পিছিয়ে এলেন। অফিসার অন্যমনস্ক ছিলেন বলে পিছিয়ে যাওয়ার সময় কেমন করে আঙুলে চাপ পড়ে রিভলভারের ট্রিগারটি গেল টিপে, আর আওয়াজ হলো দ্রুম। ভাগ্যিস প্রথম দুটো গুলি কেবল আওয়াজ করার গুলি ছিল, তাই কিছু হলো না, নইলে এক অঘটন ঘটে যেতে পারত। এই সময় বিনয়ের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল, কিন্তু চোর বা অন্য কেউ ঘর থেকে দুহাত তুলে বেরিয়ে এলো না। ফ্রিজের আওয়াজ তখন অবশ্য বন্ধ হয়ে গেছে। ঘরে ঢুকে দেখা গেল একজন ফ্রিজের সামনে চিৎ হয়ে শুয়ে আছে, দুজন পুলিশ গিয়ে তাকে ধরে ফেললো, তারপর তাকে বসিয়ে দিল। সে বসলো বটে, কিন্তু তার মাথা কাঁধের উপর ঝুলে পড়লো। এবার তার মুখ দেখা গেল, বেশ খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল, কপালে কাটা দাগ। পুলিশ অফিসার বললেন,
এই যে বাহাদুর, তিন তিনটে খুন আর অন্তত আটটা চুরি আর তিনটে ডাকাতির জন্য একে আমরা অনেকদিন ধরে খুঁজছি, এর মাথার দাম 10,000 টাকা।
মানে এবারে দু চারজন প্রতিবেশী যারা মজা দেখার জন্য এতক্ষণ নিচে জটলা করেছিলেন তারা উঠে এসেছেন। পাড়ার বিনায়ক বাবু বললেন,
যা এতদিন একটা কাজের কাজ হল, বড় ধর জন্য পুরস্কারটা নিশ্চয়ই খরচবাবুই পাবেন, কেননা উনি বুদ্ধি করে দরজার শেকলটা টেনে দিয়েছিলেন। তা খরচবাবু, আপনার পুরস্কার প্রাপ্তির পর এই আমাদের কথা মনে রাখবেন তো?
তখন একজন কোত্থেকে ঘোট করে উঠে বললেন,
খরেশ বাবু কি করেছেন, কেবল শেকল তুলে দিয়েছেন, ওটা একটা দুগ্ধপুষ্য বালকও পারে করতে, এই শর্মা না থাকলে টেলিফোন করতো কে পুলিশকে?
দেখা গেল যিনি বলছেন তিনি হচ্ছেন প্রকৃতি বাবু। বিনতা বললেন, বাহ, আমি তো চিৎকারটা শুনলাম আর আমি আমার স্বামীকে জাগিয়ে দিলাম, আমি না জাগালে ওই চোর ধরা পড়তো নাকি? পুলিশ দল বাহাদুরকে চ্যাংদোলা করে নিয়ে গেল নিচে। তারপরে জিপের আওয়াজ শোনা গেল, পড়শিরা আবার এলেন, এবার সংখ্যা অনেক বেশি। কি আর করা যায়, বিনতা দেবী খুশি হয়ে বরফ দিয়ে প্রচুর শরবত খাওয়ালেন অতিথিদের। অতিথিরা সব নানান রকম উপদেশ দিতে দিতে চলে গেলেন, যখন তখন ভোর হয়ে গেছে। এরপর বেশ কিছুদিন ফ্রিজটা ঠিকই রইল, কিন্তু আওয়াজ, ভয়ঙ্কর সব আওয়াজ বেড়ে যেতে লাগলো। কোনো কোনো দিন একবার, আবার কোনো দিন 10 বার পর্যন্ত আওয়াজ হতে লাগলো। নানা রকম জন্তু জানোয়ারের মতো আওয়াজ তো বটেই, এমনকি একদিন নাকি পিয়ানোর মতো আওয়াজ বেড়েছিল প্রায় আধা ঘন্টা। বিনতার মনে হয়েছিল তাতে একটা ইংরেজি সুর বাজছিল। খরেশবাবু পরে শুনে বললেন, তা হতেও পারে, সাহেবি যন্ত্র তো, খোদ ইংল্যান্ডে তৈরি। কিন্তু এত গুণ থাকা সত্ত্বেও পাড়ার এক মিষ্টিওয়ালাকে এই ফ্রিজটা বিক্রি করে দিলেন খরেশবাবু। প্রথমে ভেবেছিলেন 1,000 টাকার কমে বেচবেন না, কিন্তু মিষ্টিওয়ালা দিতে চেয়েছিল মাত্র 200। চার দিন ধরে দরদস্তুর করে শেষে 350 টাকায় রফা হলো। ফ্রিজটা নিয়ে যাওয়ার পর বাড়িতে যেন শোকের ছায়া নেমে এলো। খরেশবাবু মন খারাপ করে খিদে নেই বলে দু গ্লাস ঘোল খেয়ে শুয়ে পড়লেন। বিনতা কাঁদতে লাগলেন, এই বলে যে তার নতুন ফ্রিজ চাই না। ফ্রিজ এলো, কি চমৎকার উজ্জ্বল সাদা রং। বন্ধ করবার সময় কেবল দরজাটা একটু ঠেলতে হয়, একটু আওয়াজ শোনা যায় না। উৎসাহে সেদিনই বিরয় 30টা ডিম কিনে এনে ফ্রিজে সাজিয়ে রাখলো। 16-17 দিন পর হঠাৎ ফ্রিজে একটা আওয়াজ হলো, খট, বেশ স্পষ্টই শোনা গেল, তবে খুব জোরালো নয় শব্দটা। দরজা খুলে দেখা গেল আলো দুটোই জ্বলছে। খরেশবাবু বললেন যে ওটা কিছু নয়, ফ্রিজের কিছু হয়নি। কিন্তু 3 ঘন্টা পর কি একটা বার করতে গিয়ে বিনতা দেখলেন ট্রেতে বরফ গলে ফোটা ফোটা জল পড়ছে। আর ট্রের মধ্যে এক গাঁদা জল। বুঝলেন ফ্রিজ খারাপ হয়েছে। তাড়াতাড়ি প্রায় 1 কেজি মাছ বার করে ভেজে ফেললেন। সন্ধ্যে নাগাদ সকলে বাড়িতে ফিরে সব বিমর্ষ হয়ে রইল। খরেশবাবু বললেন, কালই কোম্পানিতে জানাতে হবে দেখি। পরদিন খরেশবাবু মেকানিককে ফোন করলেন। মেকানিক এলো কিন্তু প্রায় 10 দিন পর। ওদের অফিসে নাকি সব আন্দোলন চলছে। যা হোক, মেকানিক বললেন,
আপনি খুব শিগগিরই একটা নতুন ফ্রিজ দিয়ে এটাকে নিয়ে যাবেন, কারণ এটা মোটরটাই নষ্ট হয়ে গেছে।
আরো প্রায় 15 দিন পর এলো একটা লরি পুরনো ফ্রিজটা নিয়ে। আবার একটা আনকোরা ফ্রিজ রেখে গেল কোম্পানির লোক, আর 20 টাকা বকশিস নিয়ে গেল। বকশিস ঠিক নয়, চা খাওয়ার পয়সা। খরচবাবু ভাবলেন, বাপরে, এরা কোত্থেকে চা খায়? এক এক কাপের দাম 5 টাকা। নতুন ফ্রিজটা ঠিকই ছিল, কিন্তু কবজাটা ঢিলে ছিল বলে দরজা ভালো করে বন্ধ হতো না। এর ফলে জিনিসপত্র ঠান্ডা হতে দেরি লাগতো। মোটরের উপর চাপ পড়তে পড়তে মাসখানেকের মধ্যে এই ফ্রিজটাও নষ্ট হয়ে গেল। আবার সেই একই কথা বলতে হয়, কোম্পানিতে টেলিফোন, মেকানিকের আগমন, গ্যারান্টি অনুযায়ী ফ্রিজ বদল, চায়ের জন্য 20 টাকা এবং সবসময় বেশ কয়েকদিন ফ্রিজহীন অবস্থায় কাটানো। তৃতীয় ফ্রিজটা অবশ্য প্রথম 2 মাস কোনো গোলমাল করল না। সকলে ভাবলেন, যাক এবারে তাহলে ঠিক মতো ফ্রিজ একটা পাওয়া গেল। কিন্তু হঠাৎ একদিন দেখা গেল তৃতীয় ফ্রিজটাও চলছে না। আবার কোম্পানিতে ফোন। এবার এলেন কোম্পানির একজন বড় ইঞ্জিনিয়ার। তিনি বললেন, বাড়িতে বিদ্যুতের সরবরাহের ত্রুটি আছে, এর সব তার পাল্টাতে হবে। অন্তত মেইন থেকে ফ্রিজ পর্যন্ত একটা নতুন তার বসানো দরকার। কথা মতো তাই করা হলো, কিন্তু বেশ কিছু টাকা খরচ করে। কিন্তু চতুর্থ ফ্রিজ 2 দিন চলার পর ঠান্ডা করার যন্ত্রটা আস্তে আস্তে চলতে লাগলো। ভেতরে আর বরফ জমে না, কেবল অল্প ঠান্ডায় ডিম আর মাখন ঠিক থাকে। খরচবাবু রেগে বললেন, ঘোর আর ডিম, আমি এই পুরনো ফ্রিজই আবার নিয়ে আসবো, দরকার নেই নতুন ফ্রিজের। কোম্পানিতে লিখে দিলেন একটা কড়া চিঠি, জানালেন তার ফ্রিজ ফেরত নিয়ে যান, জমা 2000, আর একদিন যত ইনস্টলমেন্টের টাকা দিয়েছেন সব ফেরত দিয়ে যান, ফ্রিজ তা চাই না। কোম্পানির লোক মুখ কাঁচুমাচু করে এসে ফ্রিজ নিয়ে গেল, দুঃখ প্রকাশ তো করলই, তারপর চেকও দিয়ে গেল। যা টাকা দিয়েছিলেন সবই ফেরত পেলেন খরেশবাবু। তবে এবারে আর চায়ের দামটা দিতে হলো না। খরেশবাবু ভাবলেন তার পুরনো ফ্রিজটাকে আবার আনতে হবে, কিন্তু একবার বেচে দেওয়ার পর মিষ্টিওয়ালা তো নাও দিতে পারে, এটা ভেবে তার মন খারাপ হয়ে গেল। তিনি তবু একবার চেষ্টা করবেন বলে ঠিক করলেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে গুটি গুটি চললেন মিষ্টির দোকানের দিকে। বেশি দূর যেতে হলো না অবশ্য। তিনি দেখলেন মিষ্টিওয়ালা নগেন তার দিকে আসছে। তিনি কিছু বলার আগেই নগেন বলল,
বাবু ফ্রিজ আপনি নিয়ে যান, পরশু থেকে সারাদিন ওর ভেতর বাঘের আওয়াজ, ডজন ডজন বাঘ, বুঝতে পেরেছেন? আর তাদের কি ঝগড়া মারামারি, উফ মশাই, আমার দোকানে বসে লোকেরা আমার খেতে খেতে চমকে উঠছে, খদ্দের হেঁচকে উঠছে আওয়াজ শুনে, বুঝতে পেরেছেন? আমার পোষা তিনটা বেড়াল কাল থেকে মানে কোথায় বিবাগী হয়ে ঘুরে বেড়াচ্ছে। একজন বলছে যে ওই তিনটের একটাকে নাকি বিবাদী বাঘের কাছে দেখা গেছে, দেখুন দেখি, আমার জিন্নি শখের বেড়াল, আপনার ওই ফ্রিজ ফেরত তিন মশাই। একজন ভদ্রলোককে ওটা বিনি পয়সা দিতে গিয়েছিলাম, তা তিনি বললেন কি জানেন, তিনি বললেন, বাপরে, ওই খরেশবাবুর ফ্রিজ, আমাকে 1000 টাকা ফাও দিলেও আমি নিচ্ছি না, তা আমি আপনাকে অনুরোধ করছি দাদা আপনি ফ্রিজটাকে ফেরত নিন, পয়সা ফয়সা চাই না, আমারই লোক আপনার বাড়িতে কাল সকালে পৌঁছে দিয়ে আসবে, আমাকে দয়া করুন, ফ্রিজের খুঁড়ে খুঁড়ে পড়লাম বাবা, আর ফ্রিজ নয়।
এরপর বেশ কয়েক মাস কেটে গেছে, কিন্তু খরেশবাবুর ফ্রিজটা মাঝে মাঝে একটু আধটু উল্টোপাল্টা আওয়াজ করলেও আসল কলটা ঠিকই চলছে। একদিন নাকি ফ্রিজ থেকে জনগণ মন সুর বেজেছিল, কিন্তু তা কেবল নমিতাই শুনেছিল বলে কেউ তার কথা বিশ্বাস করেনি। ফ্রিজের ভিতরকার বিড়াল সংখ্যাও এখন অনেক কমে গেছে, 2টোর বেশি বিড়াল নাকি এখন ওর মধ্যে আর ঘুরঘুর করে না। বোধহয় নতুন করে তার লাগানোতে ফ্রিজটা ঠিক হয়ে গেছে, কে জানে। পরবর্তী আর একটা কথাই বাকি, সেটা বললেই গল্পের শেষ। একদিন পুলিশ অফিস থেকে একজন পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেলেন খরেশবাবুকে। চিঠিতে যা লেখা ছিল তার সারাংশ হলো এই, সরকার বাহাদুরের পুলিশ বিভাগ অসম প্রত্যুত্ত পণ্য মতিত্বের সঙ্গে দাগি খুনে এবং ডাকাতকে গ্রেফতারে সাহায্য করায় আপনাদের ফ্রিজকে 10,000 টাকা পুরস্কার দেবেন এই সিদ্ধান্ত নিয়েছেন। 2 মাস পর এই টাকা একটি অনুষ্ঠানে দেওয়া হবে, আপনার ফ্রিজের উপস্থিতি বাঞ্ছনীয়। খরেশবাবুর বাড়িতে সেদিন খুব হই হই আনন্দের বান যে ডেকেছিল সেটা অবশ্যই আন্দাজ করা যায়।
আবার
আমরা চলে এলাম এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। আপনি আছেন এবিসি রেডিও অফ 89.2 তে। আর এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় এতক্ষণ শুনছিলেন গল্প খরেশ বাবুর পুরনো ফ্রিজ, লিখেছেন হিমাংশিত গোস্বামী আর পড়ে শোনালো সেতু। আর এখন সময় গেছে আমাদের মূল কাহিনীতে যাওয়ার, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী শুনবো। আজকের মূল কাহিনী লিখেছেন জোসা। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি আমি আর্য শর্মিন। আর মূল কাহিনীতে যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ। কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম, এয়ারটেল 80টি SMS আর 23 MB ইন্টারনেট। এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম, এয়ারটেলে 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করুন 4778*2525 হ্যাশে। চলে যাচ্ছি আজকের মূল কাহিনীতে। আবারও বলছি, লিখেছেন জোসা। এখন শুনবো গল্পের প্রথম পর্ব, তারপর ফিরে এসে বাকিটা শুনবো। সঙ্গেই থাকবেন, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। নয়ন ঘুমাচ্ছিল, সারা দিনের ক্লান্তির পর ঘুম। খুব একটা পরিশ্রমের কাজ সে করে না, কিন্তু এই শহরটা এমন যে কিছু না করে শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গা আসা যাওয়া করলেই যে কেউই ক্লান্ত হয়ে যায়। আজ সারা দিনই সে ঘোরাঘুরি করেছে, তার মনটাও বিশেষ ভালো না থাকার ফলে এই ঘোরাঘুরি। মন ভালো না থাকার কারণ অদিতি, অদিতির বিয়ে হয়ে যাচ্ছে, এটা নয়ন ভাবতেই পারে না। সে ছাড়া আর কারোর সাথে অদিতির বিয়ে হতে পারে এটা তার কল্পনাতেও ছিল না। অথচ অকল্পনীয় ঘটনাটাই ঘটছে। তার ঘুম ভাঙল অনেক রাতে, হঠাৎ করে ঘুম ভেঙে তার মনে হলো কেউ একজন তার রুমে এসেছিল। এই কেউ একজনের কথা মনে হতেই নয়ন আর ঘরে থাকতে পারলো না, ঘর থেকে বেরোলো। হাতে ঘড়ি পরার স্বভাব আছে তার, ঘড়িতে দেখলো রাত 2টা বাজে। কিন্তু এত রাতে কোথায় যাবে, তাই কোনো লক্ষ্য ঠিক না করেই সে হাঁটা শুরু করলো। নয়ন থাকে হাতিরপুরে, সেখান থেকে হাঁটতে হাঁটতে সে চলে এলো একটা নামী হাসপাতালের সামনে। হাসপাতালের আশেপাশে তখনও মানুষজন আছে, চায়ের দোকানও আছে। সে একটা চা নিয়ে সিঁড়িতে বসল। তার উদ্দেশ্য এখানে কিছুটা সময় থেকে সে আবার নিজের রুমের দিকে চলে যাবে। আর এদিকে হাসপাতালের ভেতরে তখন একটা গোপন অপারেশন করছেন 2 ডাক্তার, একজন পুরুষ আর একজন মহিলা।
হাটে এই অংশটায় আমরা আমাদের ডিভাইস লাগিয়ে দেব, যাতে করে আমাদের অপারেশন করা মানুষটা হয়ে আর 10টা মানুষের থেকে একেবারে ভিন্ন ধরনের মানুষ। সে তার আশেপাশে সবার মনের ভাবনা বুঝতে পারবে এবং একটু পরে তারা কি করবে সেটাও বুঝতে পারবে। আর বাড়তি যে ক্ষমতা তার জন্মাবে সেটা তোমার না জানলেও চলবে। হ্যাঁ, কাজ করো, তুমি ওর উপর নজর রাখো, আমি আসছি। সাবধান, জ্ঞান ফেরার পর ওর আশেপাশে থাকবে না।
জি স্যার। এটা হবে নতুন মানুষ, এর সৃষ্টিকর্তা ডাক্তার জামান, নানা ডাক্তার সাজিদা। হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাজিদা, অবশ্যই আমি এই নতুন প্রজাতির মানুষের সৃষ্টিকর্তা। কিন্তু এমন একটা সময় ডাক্তার জামান আমাকে একাজকে কোথায় গেলেন, তার তো এই সময় যাবার কথা না। একই একই রোগীর হার্টবিট এত দ্রুত গতির হচ্ছে কেন? হাই প্রেশারের রোগীদের চাইতে অনেক বেশি। যদি সময় জ্ঞান ফিরে আসে তাহলে কি হবে? আমার নাম জানো কিভাবে? এনে তো আমার নাম জানার কথা না, কি করে জানলো?
আমি সব জানি, আকাশ সমুদ্রের যত রহস্য সব জানি, মহাবিশ্বের গতি প্রকৃতি সব জানি, জাতিদের ভাষা সব বুঝি, আর খোদা পেলে মানুষের
খোদা পেলে মানুষের মানে খোদা পেলে মানুষের মানুষের কি মানুষের হুশ থাকে নাই তো?
ভয় পাচ্ছেন কেন আমার সৃষ্টিকর্তা? আমাকে বানিয়েছেন, এখন আমার ক্ষুধা পেয়েছে, যা করার তা আপনাকেই করতে হবে।
এই তো দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখো তো এই যে বিকল, এই তো স্যালাইন, দেখো
আমার বিছানার নিচে তাকাও, দেখো একটা সাদা বিড়াল আছে।
ডাক্তার জামান নিশ্চয়ই কিছু একটা লুকিয়েছে।
ডাক্তার জামান শুধু লুকায়নি, অনেক কিছুই তুমি জানো না। এই দেখো
এখন
দেখলে তুমি অজ্ঞান হয়ে
যাবে। কেটে পরে গেল।
না 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 না, তা তো হবে না রাখবান, আমার যে আমাকে খুব কথা পেয়েছে। এবার এবার বিড়ালটার মতো করে তোমাকেও
আমার অদৃশ্য হয়ে গেল।
এবার লাশটাকে বিছানা নিতে রাখি। না না, অনেকটা কাজ করা যেতে পারে।
ডাক্তার জামান জানেন যে অপারেশন তিনি করেছেন তাতে করে মিনিট পাঁচেকের ভেতর ডাক্তার সাজিদার আর বেঁচে থাকার কথা নয়। এই বিশেষ মানুষ তৈরির জন্য তিনি একাধারে সমন্বয় করেছেন কয়েকটি বিষয়। পৃথিবীর সব থেকে মানিয়ে নেওয়া প্রাণী হল মানুষ। যদিও মানুষের তেমন কোনো বিশেষ ক্ষমতা নেই, তবু মানুষ পৃথিবীর অন্য প্রাণীর ওপর কর্তৃত্ব ফলায়, অন্য প্রাণীর সমস্ত অধিকার ধ্বংস করে। যদি এমন হতো যে মানুষ সিংহের মতো শক্তিশালী আর মাংসাশাসী, যদি সে কিং কোবরার মতো বিষাক্ত হতো, আর যদি মানুষের ভিতর গিরগিটির বৈশিষ্ট্য দেওয়া যেত, কিংবা মানুষ থেকে নেকড়ে ও মানুষ থেকে আফ্রিকার সেই বৃক্ষটার বৈশিষ্ট্য সে পেত, তাহলে কি হতো? এই চিন্তা থেকেই ডাক্তার জামান দীর্ঘদিন গবেষণা করে আজকের অপারেশনটা করেছেন। মেয়েটাকে তিনি তার নিজের বাড়িতে কয়েকদিন আটকে রেখেছিলেন, তারপর অজ্ঞান করে ডাক্তার সাজিদার সহায়তায় অপারেশনটা করেছেন। যদিও একে একে বেশ কিছু ছোট অপারেশন তিনি তার বাসাতেই করেছেন, তবুও মাস্টার অপারেশনটা এই হাসপাতালেই করেছেন। এই ধরনের বিশেষ মানুষ তৈরির একটা বাজার তিনি নিশ্চয়ই পাবে, সেটাই তার আশা। এরপর মিনিট দশেক অপেক্ষার পর তাই তিনি আবার অপারেশন রুমে ঢুকলেন। ঢুকে অবাক হয়ে গেলেন রোগী মারা গেছে দেখে।
স্যার স্যার, সর্বনাশ হয়ে গেছে, রোগী তো মারা গেছে স্যার।
না না, এই রোগী মারা যেতে পারে না, দেখি দেখি।
স্যার হঠাৎ করে রোগীর হার্টবিট বেড়ে গেল, আপনি আমাকে এখান থেকে যেতে বলেছেন, তাই আমি চিন্তা করে দেখলাম রোগীর কাছ থেকে আমার কোনোভাবে সরে যাওয়া উচিত না। আমি আমি যথেষ্ট চেষ্টা করেছি স্যার, কিন্তু কোনোভাবেই রোগীকে বাঁচাতে পারলাম না।
বাঁচার কথা ছিল কার, কে বেঁচে গেল? আর সারা জীবনের গবেষণা কোনোভাবেই ভুল থাকতে পারে না। এ কি, রোগী তো নেই, এটা তো ডাক্তার সাজিদা, মানে আমার পেছনে যে আছে সে আমার এক্সপেরিমেন্ট, অথচ আমি বুঝতে পারলাম না।
আমি আপনার এক্সপেরিমেন্ট,
আমাকে বেরো না, তোমার ভালোর জন্য আমার বাচ্চা জরুরি।
এবার ডাক্তার সাজিদার রূপে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তার আগে ডাক্তার রামানের সব রিসার্চের ফলাফল এই যে শুনছেন।
জি বলুন।
হাসপাতালে কি আপনার কোনো রোগী আছে?
না তো।
তাহলে কোনো ডাক্তারের কাছে এসেছেন আপনি?
না আসিনি।
তাহলে এখানে এত রাতে?
না এমনিতেই।
আচ্ছা, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি একটু আমার সাথে আসবেন? এমনিতে রাত হয়ে গেছে, আমার বাসা এই যে এই তো সামনে, সাধারণত একা একা যায় না, ওদিকটায় রাতে অনেক চিন্তায় ঘটনা বেড়ে গেছে, তাই আর কি আপনাকে বলছিলাম, যদি একটু এগিয়ে দিতেন।
অবশ্যই চলুন, এমনিতে আমার কোনো কাজ নেই, চলুন।
আমরা একটা রিসার্চ করছি, মানুষের শরীরের অন্যতম অপরিহার্য অঙ্গ হলো হার্ট বা হৃদযন্ত্র। আমরা গবেষণা জানতে পেরেছি যে এই হৃদযন্ত্রের ক্ষমতার উপরেই মানুষের কর্মক্ষমতা অনেকাংশে নির্ভর করে। এই নির্ভরতা আরো বাড়ানো যায় যদি মস্তিষ্কেও একটা ছোট্ট অপারেশন করা যায়।
তাই নাকি?
হ্যাঁ, তবে এই গবেষণা প্রয়োজনে আমাদের কিছু স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ারের প্রয়োজন, যারা নিজেরা আগ্রহী হয়ে আসতে ইচ্ছু, আমরা তাদেরকেই এই অপারেশনের ব্যাপারে উৎসাহ দেই, অন্যথায় দেই না। শুধু আর কিছু না। যা হোক, আপনার কি মন খারাপ? সম্পর্ক নিয়ে জটিলতা?
জি না না, তেমন কিছু না।
বলতে লাগলে বলবেন না।
কিছু জানলো কিভাবে? মনোরোগ বিশেষজ্ঞ নাকি? বলেই হলো, বয়স তো খুব বেশি না, সবেমাত্র ডাক্তারি পাশ করেছে মনে হয়।
ও হ্যাঁ, আমাকে দেখতে তেমন বয়স আছে বলে মনে হয় না, মনে হয় সবেমাত্র মেডিকেল পাস করেছি, কিন্তু আমার বয়স তাও ধরেন আপনার কত, 28-30 হবে, আমার থেকে আপনি 5 বছরে ছোট হবেন। নিশানকার ফুটপাতের পাশে দাঁড়ানো লাইট পোস্টে ধাক্কা খায়, যেখানে নয়ন ছিল একটু আগে। নয়ন অবাক হয়ে যায়, তারপর কিছু বলবে কিনা ভাবে। আপনি রাস্তার ওদিক থেকে সরে আসুন তো, উঠে আসুন ফুটপাতে, আসুন আসুন।
কি মানে? আপনাকে একটা কথা বলবো?
না, আমাকে কিছুই বলতে হবে না। শোনেন, এগুলো সাধারণ কমন সেন্স, আপনি এত রাতে এখানে এই হাসপাতালের নিচে এসে বসে আছেন, আপনার কোনো রোগীও নেই, কাউকে দেখতেও আসেননি, তাই আপনার মন খারাপ এটা বোঝা খুব একটা কঠিন কাজ না। এত রাতে একটা একা মেয়ের সাথে আপনি হাঁটতে রাজি হয়েছেন, কাজেই তার বয়স কত এমন একটা ভাবনা আপনার মাথায় আসতেই পারে, আর আপনার বয়সে 28-30 মধ্যে এটাও ধারণা করা খুব সহজ, তাই না?
হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু
কিন্তু কি এই রাস্তা ছেড়ে ফুটপাতের ব্যাপার তো?
মানে হ্যাঁ,
দেখুন ঢাকা শহরে এটা হর হামেশাই ঘটে, একটু চোখ কান খোলা রেখে চললেই ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে এটা কাকতালীয় ভাবে ঘটছে, এটা আশ্চর্য হবার কিছুই নেই। আপনাকে আর আসতে হবে না, আমার বাসার কাছে চলে এসেছি, আপনি চাইলে চলে যেতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার উপকার করেছেন, এটা আমি মনে রাখব।
আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন।
অবশ্যই, আর একটা কথা। না থাক।
জি বলুন।
আপনি ঠিক কি ভাববেন আমি জানি না, তবে ভূত বা অশরীরী আত্মা পৃথিবীর সব স্থানেই আছে, শুধু আপনার রুমে নেই, এখানেও আছে, আবার হাসপাতালের অপারেশন রুমেও আছে। কাজেই এই অশরীরী আত্মার কথা মনে করে ভয় পাবার কোনো মানে নেই, এরা সাধারণত মানুষের ক্ষতি করে না, তবে মানুষের অতিরিক্ত লোভে উচিত শিক্ষা দেয়। যদিও অনেক ভূত আছে যারা আবার ভালো মানুষের ক্ষতিও করে।
আপনি এসব জানলেন কি করে? আমি ঘর থেকে বের হয়েছি কেন সেটাও আপনি জানেন? তাহলে বলুন, আপনাকে কেন সন্দেহ করব না?
করবেন না, কারণ আমি একজন ডাক্তার।
ডাক্তার বলে একজন মানুষের মন পাঠ করতে পারবেন ঠিক আছে, কিন্তু তার অতীত বর্তমান এমনকি ভবিষ্যৎ জানাটা তো সম্ভব নয়। বলুন আপনি কে?
আমি ডাক্তার সাবিরা। ভালো থাকবেন, পরে দেখা হবে। বলে ডাক্তার সাজিদা রূপী রোগী চলে যায়। নয়ন একা একা হাঁটতে থাকে আর সদ্য পরিচয় হওয়া ডাক্তারের কথা ভাবতে থাকে। যে পথে এসেছিল আবার সে পথেই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একসঙ্গে চলে আসে সেই হাসপাতালের নিচে। তখন হাসপাতালের সামনে ডাক্তার নার্স রোগীদের আত্মীয় স্বজনের ভিড়, আর আছে পুলিশের পাহারা। এত রাতে এত মানুষের ভিড় দেখে নয়ন সেখানে যায়, তারপর উঁকি দিয়ে দেখে। নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, চিৎকার দিয়ে ওঠে নয়ন। তারপর কোনো কথা বলতে পারে না কয়েক মুহূর্ত।
কিভাবে সম্ভব যে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ আমার সবকিছু জানে? শুধু জানে তাই নয়, আমার সামনে কি আছে সেটাও জানে। আজও নিশ্চয় কোনো রহস্য আছে। এখন রাত আড়াইটার বেশি বাজে, এই সময় একজন মানুষ এসে আমাকে বলে গেল অশরীরি আত্মা পৃথিবীময় ঘুরে বেড়ায়। এটাকে কি বলবো? ধুর, এমনিতেই মহা ঝামেলার ভেতর আছি, তার উপর আবার নতুন ঝামেলা এসে জুটেছে। এ কি হাসপাতালের সামনে এত মানুষের যত্লা কেন? কেউ মারা গেছে নাকি? না না, কেউ মারা গেলে তো পুলিশ তো এখানে থাকার কথা না, তার মানে জটিল কিছু ঘটেছে। এই যে ভাই, আরে হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি, কি হয়েছে আমিও বুঝতে পারতেছি না, কি যে হয়েছে মহা মুশকিল। আপনি না ওই দিক থেকেই আসলেন?
মহা মুশকিল তা আসলাম, কিন্তু মেলা ঝামেলার বিষয় মনে হইতেছে। একজন না ভাই, দুই দুইজন ডাক্তার মরিয়া গেছে।
এই তো যা জানতে চাইলাম তাই তো বললেন দেখছি।
এই যা ঠিক মতো বলা হইল না ভাই সাহেব, মহা মুশকিল। দুইজন ডাক্তার খালি মারা যায় নাই, আরো মেলা ব্যাপার সেপার আছে। মহা
থাক, আপনাকে আর বলতে হবে না, আমি দেখছি ব্যাপারটা কি ঘটেছে।
আপনি যদি দেখবেন তাইলে আমারে আবার জিগাইলেন কেন? মহা মুশকিল, পুলিশের ব্যাপার সেপার।
না না, আপনার কোনো সমস্যা হবে না ভাই, আমি সরি ভাই, পুরাটা শুন না, আমার কয়ে আমার কোনো সমস্যা হইব না।
মহা মুশকিল।
আরে ভাই, আমি কি করলাম? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখে আপনাকে বিস্তারিত জানাব, তাহলে শোধ হয়ে যাবে কেমন?
এ তো মহা মুশকিলে পড়া গেল। যান ভাই যান, আপনি যান।
দেখি ভাই, ভাই দেখি ভাই,
কি দেখবেন? দেখেন ভালো করে, আমার দেখেন যত্ন সব।
দুজনই ডাক্তার না, কিভাবে মারা গেছে জানেন নাকি?
তদন্ত শুরু হয়নি, কেবল কমিটি গঠন করা হয়েছে। তদন্ত হওয়ার আগে কিচ্ছু বলতে পারবো না।
প্রাথমিকভাবে কিছু বলেন,
মানে যা ঘটেছে আপনি ওই নার্স ভদ্রমহিলাকে জিজ্ঞেস করতে পারেন, উনি ভালো বলতে পারবেন আশা করি।
ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা কি হয়েছিল ওনাদের?
কি আর হইব বলেন, অপারেশন রুমে দুইজনের লাশ পাওয়া গেছে। আমি প্রথম দেখি নাই, কুলসুম গরম পানি নিয়ে গেছিল। তার নাকি ওরে কইছিল যে আধা ঘন্টা পরে গরম পানি নিয়ে আসে পেশেন্টের জন্য। পরে যায় দেখে দুইজনে পইজা আছে।
তারপর
তারপর আবার কি কুলসুম ভালো করে তাকাই দেখেছে শুধু ডাক্তার নেই মরিয়া পড়ে আছে পেশেন্ট আর নাই
বলেন কি
রাজ আমি তাই বললাম স্যার আর ম্যাডাম কত বালা মানুষ আসছিল রে
নয়ন আবার ভিড়ের ভেতর যায় কোলাহলের ভেতর লাশ দুটির ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেলে রাখা হবে বলে জানায় পুলিশ নয়ন আরো কাছে গিয়ে লাশ দুটোর মুখ দেখার চেষ্টা করে ডাক্তারদের আত্মীয় স্বজন ইতিমধ্যে চলে এসেছে নয়ন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে স্বজনরা লাশের মুখ দেখতে কাছে যায় নয়নও তাদের সাথে এক কাতার হয়ে যায় একটু আগে যে ডাক্তার মহিলার সাথে হেঁটে হেঁটে তাকে তার বাসায় পৌঁছে দিয়েছে সেই মহিলার মৃত মুখ দেখে তার স্তম্ভিত হয়ে যায় সে ভাবতে পারে না কি করবে কি করা উচিত তা তো সেই ভিড়ের ভেতরেই মূর্ছা যায় নয়ন
আহা আপনি কান্না করছেন কেন হা না না কান্না করবেন না
আপনি আমার জায়গায় হইলে আপনারও কান্দ নাই তো
আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাই বরং দেখি ওদিকটায় ভাই একটু সরেন তো তাহলে দুজন একসাথে মারা গেছে রোগী উঠাও তার মানে দেখি ভাই একটু হ্যাঁ এই তো হ্যাঁ দেখতে পাচ্ছি দেখি এত অসম্ভব ডাক্তার
সরেন তো সরেন সরেন একে ধরে এক পাশে নিয়ে যান তো
একটু মহা মুশকিল দেখতাছি একটু আগে এই লোকটাই তো আমার সবকিছু জিগাইল এখন আবার এ নিজেই চিৎপটাল মহা মুশকিল
একটু একটু পানি নিয়ে আসি
হ্যাঁ হ্যাঁ যিনি আসুন দেখা যাক কাজ হয় কিনা বলা তো যায় না এর মধ্যেও কোনো ক্লু খুঁজে বের করা যেতে পারে
কিছু কি কইলেন মিয়া ভাই
না না কিছু বলেনি যান পানি নিয়ে আসুন আর এর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করুন তো দেখেন জ্ঞান ফেরে কিনা
হারান আইতে আসি
তাহলে কি আমি কোনো মাথার সাথে কথা বলতে বলতে হেঁটে গিয়েছিলাম তা তো নয়
এই যে ভাই আপনাকে ভিক্টিমকে আগে থেকে চিনতেন
হ্যাঁ মানে না না আমি কেন ওদেরকে চিনতে যাবো কখনো এদেরকে আমি দেখিনি
কিন্তু আপনার আচরণ তো সুবিধার মনে হচ্ছে না তাহলে আপনি চিৎকার করে উঠলেন কেন
আরে মিয়া ভাই এত কইতা সেই যে ডাক্তারদের কাউরে এসে চেনে না তাইলে কিভাবে কি কইব মরা মানুষ দেখে একজন অজ্ঞান হওয়াই যাইতেই পারে না কি কন
তা তো পারে পুলিশের লোকেরা সব জায়গাতেই সন্দেহ করিয়া বসে থাকে এত মহা মুশকিলে পড়া গেল
না না ঠিক আছে ঠিক আছে আমাদের আসলে এত ঝামেলা হয় যে মাঝে মধ্যে এমন সন্দেহ না করে কোনো উপায় থাকে না বুঝলেন তা ভাই আপনি থাকেন কোথায় আপনাকে কি বাসায় পৌঁছে দিতে হবে নাকি নাকি যেতে পারবেন
আমি নিজেই যেতে পারবো
এয়ারটেল প্রেজেন্স কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2 তে সাথে আছে শর্মী আর এতক্ষণ শুনছিলেন আজকের কাহিনীর প্রথম পর্ব। এবং প্রথম পর্বে আমি দেখেছি নয়ন নামে একটি ছেলে, যেটা ভীতু প্রকৃতির, ঘরে রাতের বেলা ঘুমোতে ভয় পায় এবং একদিন রাতে সে ঘুমোতে সেরকম ভাবে অস্বস্তি বোধ করে বাড়ি থেকে বেরিয়ে যায় বাইরে একটু হাঁটাহাঁটি করবে বলে, এবং হাঁটতে হাঁটতে সে চলে যায় তার বাড়ির কাছাকাছি একটি হাসপাতালে। সেই হাসপাতালে সে নিচে গিয়ে বসে থাকে। সেই হাসপাতালে তখন চলছিল গোপন একটি অপারেশন, অদ্ভুত এক অপারেশন করছিলেন এক মহিলা ডাক্তার যার নাম ডক্টর সাজিদা এবং ডক্টর জামান, দুজন অপারেশন করছেন। এবং অপারেশন করে তারা নতুন কিছু আবিষ্কার করতে চাইছেন, যার অপারেশন করছেন তার কোনো রোগ হয়নি, অসুখ না বিসুখ না, কিন্তু তাকে নিয়ে এই দুই ডাক্তার অদ্ভুত এক খেলায় মেতেছেন। তারা নতুন কিছু আবিষ্কার করতে চাইছেন একজন মানুষকে দিয়ে। এবং একটা পর্যায়ে দেখা যায় যে সেই অপারেশনের রোগী যে ছিল তাকে দিয়ে যে তার উপর যে এক্সপেরিমেন্টটা করা হচ্ছিল সেটা করতে করতে সে এক পর্যায়ে জেগে ওঠে এবং যে ডাক্তার অপারেশন করছিলেন তাকেই সে ঘায়ল করে ফেলে এবং তার খুব খিদে পায়, সে বেড়ালো খেয়ে ফেলে আমরা দেখি। তো যাই হোক, এদিকে নয়ন যখন রাস্তায় হাঁটছিল ডক্টর সাজিদের সঙ্গে নয়নের আলাপ হয়, আলাপ হয় এবং তারা দুজন একসঙ্গে কথা বলতে বলতে রাস্তা পার হয়ে একটা জায়গায় আসে এবং নয়ন তার বাড়িতে যাবার জন্য। নয়ন আবার সে পৌঁছে যায় সে হাসপাতালের সামনে, যেখানে গিয়ে সে দেখতে পায় প্রচুর ভিড়। এবং অদ্ভুত ভাবে সে দেখতে পায় যে ডাক্তারকে এতক্ষণ তাকে সঙ্গ দিয়েছিল রাস্তায়, সেই ডাক্তার অর্থাৎ ডক্টর সাজিদাই মরে পড়ে আছে এবং সঙ্গে আরো একজন ডাক্তার, দুজন ডাক্তার। কিভাবে মারা গেল তাহলে তার সঙ্গে কথা বললো কি, এসব ভাবতে ভাবতেই অজ্ঞান হয়ে যায় নয়ন। এরপরে কি আছে এই অদ্ভুত কাহিনী, ভীষণ জটিল এক কাহিনী আজকে। কি এক্সপেরিমেন্ট করছিলেন ডাক্তার দুজন এবং ডাক্তার দুজনে কি মারা গেলেন, এবং সেই তাহলে যদি মারাই যেয়ে থাকে তাহলে সেই ডাক্তার সাজিদা আবার কোত্থেকে এলো, সবকিছু জানবো আমরা এই পরের পর্ব থেকে। সঙ্গেই থাকবেন, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর সাথে আছি আমি ইশামী। আর আরো একবার জানিয়ে দেবো পরের পর্বে যাবার আগে এয়ারটেলের 23 টাকা রিচার্জে 75 মিনিট টকটাইম, এয়ারটেলে 80টি SMS আর 23 MB ইন্টারনেট। সঙ্গেই থাকবেন। সে রাতে নয়ন কিভাবে বাসায় পৌঁছলো পরের দিন ঘুম ভেঙে সেটা নয়ন ভাবতে পারলো না। পরের দিন অনেক বেলা করে ঘুম থেকে উঠলো সে, রাতের কথা প্রায় ভুলেই গেল নয়ন। কিন্তু প্রতিদিনের মতো দৈনিক পত্রিকার পাতায় চোখ বোলাতেই দেখতে পেল দুই ডাক্তারের রহস্যজনক মৃত্যুর খবর। সাথে সাথেই ঘুমের রেশ কেটে গেল তার, অদিতির কথা প্রায় ভুলেই গিয়েছে সে। দুই ডাক্তারের বাইরে আরো দুজনের মৃত্যুর খবর পড়ল নয়। বাকি দুজনের মৃত্যুর ধরনের সাথে ডাক্তারদের মৃত্যুর ধরনের মিল আছে বলেই জানিয়েছে পুলিশ। নয়নের এখন বেহাল দশা, কারণ মৃত্যুর কারণ যে তাকে খুব কাছ থেকেই দেখেছে নয়ন, সে দ্রুত তৈরি হয়ে নিল, অদিতির সাথে দেখা করা খুব জরুরি। নয়ন এসব কথা ভাবতে ভাবতেই অদিতি ফোন করলো নয়নকে। নিজের ফোনে অদিতির ইনকামিং কল দেখেই নয়নের কেমন সন্দেহ লাগলো। আর যাই হোক, অদিতির কোনোভাবেই ফোন করার কথা না, যতটা স্বাভাবিক থেকে কথা বলা যায় নয়ন সেটাই করল। খুব শান্তভাবে ফোন রিসিভ করল নয়ন।
হ্যালো অদিতি, কেমন আছো?
ভালো, তুমি কেমন আছো?
বেশ ভালো আছি, এই তো ঘোরাঘুরি করে সময় কেটে যাচ্ছে। তারপর তোমার ওদিকের আনুষ্ঠানিকতা কত দূর এগোলো?
আরে বাদ দাও তো। আচ্ছা, তুমি কি খুব বেশি ব্যস্ত?
না, বলো।
না, মানে বলছিলাম যে একবার কফি খেতে আসবা?
কোথায়?
কেন কোথায় আবার? এরই মধ্যে ভুলে গেল সবকিছু?
না না, ভুলিনি। আচ্ছা ঠিক আছে, কফি শপে আমি পৌঁছে যাব, তুমি কখন আসতে চাও?
এই ধরো 5টা নাগাদ।
ওকে ডান, আমি থাকবো, তোমার কোনো সমস্যা হবে না তো? আবার
তুমি এখনো গাধায় থেকে গেলা। আরে সমস্যা হলে আমি কেন তোমার সাথে দেখা করতে যাব?
আরে গাধা না হলে কি আর এই অবস্থা হয়?
তাই। আচ্ছা বাদ দাও তো, বিকালে দেখা হবে, এখন রাখলাম, টাটা।
ঠিক আছে, বাই।
গত রাতে যা ঘটে গেছে তারপর আর নয়ন আগের মতো নেই, কেননা এই সময় অদিতির ফোন পেয়ে তার সাথে একসাথে কফি খাওয়ার বিষয়টাই নয়নের কাছে অন্যরকম কিছু হতো এক সময়। অথচ এখন অদিতির ফোন পেয়েও নয়ন কেমন নির্বিকার। তবুও 5টায় যেহেতু সে থাকবে বলে কথা দিয়েছে, কাজে নয়ন গত রাতের বিষয়টা মাথায় আনতে চাইল না। রুম থেকে বেরিয়ে এসে চলে গেল কফি শপের ওইদিকে।
পাঁচটা বাজার বেশ আগেই সে কফি শপে পৌঁছালো, এক কাপ কফির অর্ডারও করল। গান বাজছে কফি শপে, নয়ন কফিতে চুমুক দিতে দিতে অপেক্ষা করতে থাকলো অদিতির জন্য, আর ভাবতে থাকলো গত রাতে ঘটে যাওয়া ঘটনার কথা। বাসার পথে যেতে যেতে মেয়েটা যা যা বলেছিল সেগুলো আবার মনে করতে লাগলো। কোনটা ঠিক কোনটা বেঠিক কিংবা কোনটা ইঙ্গিতপূর্ণ এসব কিছু নিজে নিজে ভাবতেও লাগলো। মেয়েটা বলেছিল,
দেখুন ঢাকা শহরে এটা হর হমেশাই ঘটে, একটু চোখ কান খোলা রেখে চললেই ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে এটা কাকতালীয় ভাবে ঘটছে, এটা আশ্চর্য হবার কিছুই নেই। আপনি ঠিক কি ভাববেন আমি জানি না, তবে ভূত বা অশরীরী আত্মা পৃথিবীর সব স্থানেই আছে, শুধু আপনার রুমে নেই, এখানেও আছে, আবার হাসপাতালের অপারেশন রুমেও আছে। কাজেই অশরীরী আত্মার কথা মনে করে ভয় পাবার কোনো মানে নেই, এরা সাধারণত মানুষের ক্ষতি করে না, তবে মানুষের অতিরিক্ত লোভের উচিত শিক্ষা দেয়। যদিও অনেক ভূত আছে যারা আবার ভালো মানুষের ক্ষতিও করে।
কিন্তু মেয়েটা মেয়েটা সব জানলো কি করে? গতকাল আমি ঘর থেকে বেরিয়েছি যে কারণে, সে কারণটা তো তার জানার কথা না। তাহলে আবার সন্দেহ করার ইচ্ছে হয়েছে দেখে সে বলে উঠল, তাহলে বলুন আপনাকে কেন সন্দেহ করবো?
করবেন না, কারণ আমি একজন ডাক্তার।
ডাক্তার বলে একজন মানুষের মন দেখে ফেলা যান? আচ্ছা মানলাম, কিন্তু আমার অতীত বর্তমান এমনকি ভবিষ্যৎ জানাটা তো কোনো ডাক্তারের পক্ষে জানা সম্ভব না। সে তো আমাকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিল, আমাকে রাস্তা থেকে না উঠতে বললে তো আমি সেখানেই উপকার না। এই মেয়েটার রহস্য আমাকে বের করতেই হবে, যে করি।
কি কার সাথে বকবক করছো? প্রেমিকার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে দেখে তোমার মাথাটা কি পুরোটাই গেছে?
না না, আরে তুমি কতক্ষণ? এই তো একটু ভাবছিলাম আর কি, বকবক করবো কেন?
সত্যি বলছো?
তোমাকে মিথ্যা বলার কি আছে? আগে যাওবা ছিল, এখন তো তুমি অন্য মানুষের ঘরণী হতে যাচ্ছ।
দেখো না, এসব বাজে কথা রাখো, না হলে কিন্তু এখন উঠে চলে যাব।
হঠাৎ রেগে গেলে যে? আরে না না, আমি এমনিতেই বলছিলাম, থাক বাদ দাও। তারপর কি খবর বলো, হঠাৎ মনে দয়া হলো যে?
দয়া?
হ্যাঁ দয়াই তো, না হলে কতদিন তোমার সাথে দেখা হয় না।
একটু সময় পেলাম তাই মনে হলো, তুমি কি করছো কেমন আছো একটু কফি খেতে খেতে এসব কথা বলা যাক।
ভালো করেছো, তুমি আজকে ফোন না করলে।
ফোন না করলে কি হতো?
না না তেমন কিছু না, এমনিতেই।
তুমি কিছু লুকোচ্ছো? আচ্ছা শোন, যে কারণে এখানে তোমাকে ডেকেছি, আমার উপর তোমার খুব রাগ তাই না?
না না, রাগ তো যাবে কেন, কোনো রাগও নেই অভিমানও নেই। এই দেখো, কফি খেতে এসে কথা বলতে বলতেই সন্ধ্যা লাগিয়ে দিলে, অথচ কফি খাওয়া হলো না। এক্সকিউজ মি।
জি বলুন।
আমার ক্যাপাচিনো, তোমার?
কোল্ড কফি।
জি চেক করুন, দিয়ে যাচ্ছি।
হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। না না, এই তো কফি খেতে এসেছি। কার সাথে? আছে আমার এক বন্ধুর সাথে। হ্যাঁ হ্যাঁ, আরে না না, কফি খেয়েই উঠবো। কি তুমি বাসায় আসবে? আচ্ছা ঠিক আছে, তুমি আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব সময় মতন। ওকে রাখি, টাটা।
এই নাও কফি চলে এসেছে, আগের থেকে এরা অনেক ফাস্ট হয়ে গেছে দেখলে।
তাই নাকি?
ব্যবসা বুঝে গেছে বুঝলা, যত তাড়াতাড়ি সার্ভ করা যাবে তত তাড়াতাড়ি কাস্টমারের খাওয়া শেষ হবে, নতুন কাস্টমারদের আর বসার জন্য অপেক্ষা করতে হবে।
ভালোই বলছো, কফিটা কিন্তু দুর্দান্ত হয়েছে।
অনেকদিন পর তো, বোধহয় তাই এমন লাগছে।
তুমি আবার নস্টালজিক হয়ে গেলে? আচ্ছা একটা কথা বলি।
বলো।
না তেমন কিছু না, এই ধরো যা ঘটছে আর কি, আজকে ও চারজন মারা গেছে।
কেন?
আরে তুমি কোন দুনিয়ায় থাকো? কালকে রাতে পাঁচজন আর আজকে এরই মধ্যে চারজন, সবার মৃত্যুর কারণ একই রকম, আশ্চর্য একটা ঘটনা।
তাই
শুধু তাই নাকি বিশ্বাস করলা? কাল রাতে হাসপাতাল থেকে শুরু হয়েছে এই ঘটনা। একজন নার্স নাকি বলছে হাসপাতাল থেকেই শুরু হয়েছে।
কি জানি, হতেও পারে। এই তোমার দেরি হয়ে যাচ্ছে না তো? আবার
তাড়িয়ে দিচ্ছ?
না, আবার যেন আসতে পারো তাই সময় মতো ছেড়ে দিচ্ছি।
ঠিক আছে, তাহলে আজকের মতো উঠি। আর হ্যাঁ, কয়েকদিন ফোন বন্ধ থাকবে, আগামী সপ্তাহে ভুটান যাব, সেখান থেকে ফিরেই কথা হবে।
তাহলে সব শেষ করে ভুটান যাচ্ছ?
সব শেষ করে ভুটান যাচ্ছি না, পুরানো যা তা শেষ হবার অনেক পরে নতুন করে শুরু করতেই ভুটান যাচ্ছি।
বাবা, ভালো জিনিস জানো তো, খুন করার পরও খুবই কিন্তু তার কাছে যৌক্তিকই মনে করে।
তাই নাকি? তাহলে মনে হচ্ছে শহরে আবারও কয়েকটা খুন হতে পারে। গতকাল 5 আর আজ এখনো পর্যন্ত 4।
বাজে কথা, যাও ভালো থেকো। ভুটান থেকে আমার জন্য কি নিয়ে আসবে
দেখি।
একটা অতিথি নিয়ে এসো।
দেখো মা, ইমোশনাল কথা বাদ দাও, তোমার সাথে আমার কোনো ইমোশনাল সম্পর্ক নেই, যা আছে সেটা বন্ধুতা, সেটা রাখতে চাইলে আর ইমোশনাল বিষয় টেনে এনো না।
ওকে ঠিক আছে, ডান।
উঠলাম। এই যে ভাই, বিলটা নিয়ে যান তো। ওকে, বাই বাই। তুমি আর একটু বসবে নাকি?
হুম, একটু বসবো আর কি।
অদিতি চলে যায়, নয়নকে একা বসে থাকে, তাকে ভাবতে থাকে। অদিতির কথা না, গত রাতের কথা, কিন্তু কোনো উপায় খুঁজে পায় না। কিভাবে এই রহস্যের জাল বিছানো হয়েছে তা কিছুই বুঝতে পারে না সে। এক ধরনের ব্যর্থতা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। কাছের কোনো মানুষের সাথে বিষয়টা শেয়ার করবে তারও কোনো উপায় খুঁজে পায় না। কি ভাববে সবাই তাকে? নিশ্চয় পাগল বলে মনে করবে সকলে। তাই কফি শপ থেকে বেরিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে চলে আসে নিজের রুমে। তারপর টেলিভিশন চালায়। টিভিতে তখন রাত 11টার খবর চলছে।
শুনেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। ঢাকায় গত 2 দিনে রহস্যজনকভাবে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে সব কয়টা হত্যার ধরন একই রকম, তবে এই বিষয়ে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। দেখুন আরিফিন মেধার রিপোর্টে। ঢাকায় গত 2 দিনে রহস্যজনকভাবে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে সব কয়টা হত্যার ধরন একই রকম, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল রাতে এ ধরনের হত্যার শিকার হন 2 ডাক্তার। এদের একজন আন্তর্জাতিক স্বীকৃতপ্রাপ্ত গবেষক ডাক্তার জামান, যিনি মানুষের অসীম ক্ষমতা অর্জনের সম্ভাব্যতা নিয়ে বেশ কয়েকটি রিসার্চ করেছেন, যে রিসার্চগুলো ইতিমধ্যেই পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশে আলোড়ন তুলেছেন। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়, তার নাম ডাক্তার সাজিদা। ডাক্তার সাজিদা ডাক্তার জামানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কয়েক বছর ধরেই কাজ করছিলেন, আর তারপরেই শহরে আরো 8 জনের মৃত্যু হয়েছে। এরা হলেন একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার।
আরে ধুর, সব জায়গায় দেখি একই বিষয়। আচ্ছা, শুরুটা তো হাসপাতাল থেকেই হয়েছে, আর ডাক্তার জামানও রিসার্চ করেছেন। তাহলে কি এমন হতে পারে যে ডাক্তার জামান, আরে ধুর, এই সময় কারেন্ট যায় নাকি? কে 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 ওখানে? ম্যাথটা কোথায় রাখলাম? আমার সাথে এসব কি হচ্ছে প্রতিদিন? এই কে ফিসফিস করে কথা বলে কে? এই কে কে কথা বলেন না কেন? কি এক ঝামেলায় পড়লাম? ফোনটাই বা কোথায় রাখলাম? বিড়ালটা যে কি করে বারবার ঢোকে! এই বিড়াল, যা যা, এখানে খাটিয়ে নিচ্ছে কি?
নয়ন এক লাফে দরজা খুলে বের হয় রুম থেকে। তার মনে পড়ে যায় ডক্টর সাজিদার কথা।
আপনি ঠিক কি ভাববেন আমি জানি না, কিন্তু ভূতটা অশরীরে একটা পৃথিবীর সব স্থানেই আছে, শুধু আপনার নেই, এখানেও আছে, আবার হাসপাতালের অপারেশন রুমেও আছে। আগে এই অশরীরে আত্মার কথা মনে করে ভয় পাবার কোনো মানে নেই। এরা সাধারণত মানুষের ক্ষতি করে না, তবে মানুষের অতিরিক্ত লোভের উচিত শিক্ষা দেয়। যদিও অনেক ভূত আছে যারা আবার ভালো মানুষের ক্ষতি করে।
ডাক্তার সাজিদার মহিলাটা সত্যি তা কি করে না কোনো ভাবে আর ঘরে ফেরা যাবে না, যত সে উপকার করতে আসবে।
ABC Radio, 89.2 FM.
Yachil presents Glasha.
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশার, সাথে আছে শারমিন। আর শুনছেন আজকের কুয়াশার মূল কাহিনী, আর শেষ হয়ে গেল এর দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম যে নয়নের যে প্রেমিকা, প্রাক্তন প্রেমিকা ছিল অদিতি, যার বিয়ে হয়ে যাচ্ছে অন্য জায়গায়, তার সঙ্গে সে কফি খেতে গেছে এক জায়গায়, এবং সেদিনই যেদিন কফি খেতে গেল সেদিনই সকালবেলা পত্রিকায় দেখা গেল যে আরো কিছু মানুষ মারা গেছে খুব রহস্যজনকভাবে, অর্থাৎ তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অদিতির কি সম্পর্ক আমরা এখনো পর্যন্ত জানি না। খুব রহস্যময় চরিত্র অদিতি এখানে দেখা যাচ্ছে। এবং একরাতে দেখা গেল নয়ন বসে আছে তার ঘরে, তার বাড়িতে বিদ্যুৎ চলে গেছে, এবং সেই মুহূর্তে একটি বেড়াল তার ঘরে ঢুকে যায় এবং অদ্ভুত ভাবে সেই বেড়ালটি মানুষের গলায় কথা বলতে থাকে। তাহলে কি ডক্টর সাজিদার কথা ঠিক, কি ঠিক কি ঠিক না আমরা সব জানবো তৃতীয় পর্বে, অর্থাৎ শেষ পর্বে কুয়াশার। সঙ্গেই থাকবেন, আপনি আছেন এত প্রেজেন্স কুয়াশায়, সাথে আছে শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এর মধ্যে নয়ন রাস্তায় নামে, রাস্তা শুনশান, এমনিতে রাত 11:30 বেশি বাজেনি, তারপরে প্রতিদিনের এই ব্যস্ত রাস্তাটা এত শুনশান কি করে হলো সেটাই বুঝতে পারে না নয়ন। সে এখন কি করবে কিছু বুঝতে পারছে না। তারপর রাস্তা ধরে এগোতে থাকে, তার সামনে চলে আসে একটা কুকুর। কুকুরটা লেগ নাড়াতে নাড়াতে নয়নের সামনে দিয়ে হাঁটছে। নয়ন কুকুরটার দিকে তাকায়, তারপর আবার হাঁটতে থাকে। দেখে মনে হচ্ছে কুকুরটা যেন জানে নয়ন কোথায় যাবে, অথবা কুকুরটাই নয়নকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। নয়নের হঠাৎ বেড়ালটার কথা মনে পড়ে, তারপর সে দাঁড়িয়ে পড়ে। কি অবাক কাণ্ড, কুকুরটা দাঁড়িয়ে পড়ে রাস্তায় এবং ক্রমাগত লেজ নাড়তেই থাকে। নয়ন একটু ভাবে, তারপর আবার উল্টো দিকে হাঁটতে থাকে। তারপর পেছন থেকে সে দেখতে থাকে কুকুরটা আছে কিনা। না, নেই। নয়ন হাত ছাড়া মোড় পেরিয়ে গেছি, তার চোখে পড়ে একটা ডাস্টবিনের কাছে কুকুরটা দাঁড়িয়ে আছে। নয়ন ঠিকই বুঝতে পারে যে কুকুরটা সাধারণ কোনো কুকুর না, এটা বিশেষ কোনো কুকুর, ঠিক বেড়ালটার মতো। তবে নয়ন কিভাবে যেন সাহসী হয়ে ওঠে, সে কুকুরটাকে বলে ওঠে,
ঠিক আছে আমাকে কোথায় নিয়ে যেতে, আমি সেখানেই যাব, চল। একটি আজব কাণ্ডের ভিতর পড়লাম, একবার বেড়াল একবার কুকুর, একই এ তো হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে, এই সামনের মোড় পেরোলেই তো হাসপাতাল। তাহলে কি মেয়েটার কথা ঠিক যে ভূত বা অশরীরী আত্মা পৃথিবীর সব স্থানেই আছে, এখানেও আছে, আবার হাসপাতালের অপারেশনের রুমেও আছে? তাহলে এটা নিশ্চয়ই না, থাকা আগে থেকেই ভেবে রাখা ঠিক হবে না, দেখি ও কি করে। না, ও তো হাসপাতালের সামনের দিকে যাচ্ছে না, যাচ্ছে তো পেছনের দিকে। এখন এত রাতে হাসপাতালের পেছনে যাওয়াটা কি ঠিক হবে, ওদিকে তো ডাস্টবিন আর ময়লা আবর্জনায় ভরা। কুকুরটা কিছু একটা খুঁজছে, কিন্তু কি খুঁজছে, সে যেহেতু আমাকে নিয়ে এসেছে তাই আরেকটু আগালে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না।
চাই তো মনে হয় পেয়েছে। একটা পলিথিনের ব্যাগ নিয়ে দাঁড়ালো, তার মানে কি আমাকে ওটা নিতে হবে? দাও দেখি। হ্যাঁ, ব্যাগের ভিতর কিছু একটা আছে মনে হয়, একটা সিরিন আর একটা ছোট্ট শিশি, লিকুইড জাতীয় কিছু একটা হবে হয়তো। হ্যাঁ, কিন্তু এসব দিয়ে আমি কি করবো? মানে খেপে গেল না?
নয়ন কুকুরের কথা শুনে অবাক হয়ে তাকাতেই দেখতে পেল ওটা কুকুর নয়, একজন মানুষ ছায়া।
পাবেন না, আমি আপনার ভালোর জন্য বলছি। আমি ডক্টর জামান, আমার একটা ভুলের জন্য আজ আমি পৃথিবীর সব মানুষকে বিপদে ফেলেছি। আজ শুধু ঢাকায় মানুষ মারা যাচ্ছে, দেবেন তো যখন বংশ বিস্তার করা শুরু করবে তখন ধীরে ধীরে পৃথিবীর সকল মানুষই এই প্রজাতির ভয়ঙ্কর অথচ ক্ষমতাধর মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে থাকবে। সবাইকে মেরে ফেলবে, আর নিজেদের একটা সমাজ তৈরি করবে। ওকে একমাত্র আপনিই ঠেকাতে পারেন, কারণ ওকে আপনি একদম প্রাথমিক অবস্থা দেখেছেন।
আপনি কার কথা বলছেন?
গত রাতে ডাক্তার সাজিনা আপনার সাথে একসাথে হেঁটেছে, অথচ আপনার কোনো ক্ষতিই সে করেনি, বরং আপনাকে নিশ্চিত অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। মানে কেন সে আপনার কোনো ক্ষতি করেনি সে বিষয়টা আমার আয়ত্তের বাইরে, তবে এটা নিশ্চিত করে বলতে পারি যে ও আবার আপনার কাছে আসবে।
তাই নাকি? কিভাবে আর কেনই বা আসবে বলুন।
দেখুন, আমার হাতে আজকে রাত্রে সময় আছে, আমার অস্তিত্ব আত্মা অন্য কোনো গ্রহে চলে যাবে, তবে যাবার আগে আমি আমার বেঁচে থাকার সময় অকর্ম শুদ্ধতে আপনার সাহায্য চাইছি। আজকে রাতে যদি আপনার সাথে দেখা করতে আসে তাহলে এই সিরিঞ্জটা দিয়ে আপনার হাতে রাখা বোতলে তরল ঔষধ ও গায়ে পুশ করবেন।
কিন্তু আমি কিভাবে বুঝবো যে ও আমার কাছে এসেছে?
ও আসলেই আপনি বুঝতে পারবেন, কারণ ও যাদের এখন পর্যন্ত হত্যা করেছে তাদের ভেতর একমাত্র আমি ছাড়া আর সকলের রূপ ও ধারণ করতে পারে, তাই মৃত কারো রূপ ধরেই ও আপনার কাছে আসবে।
কিন্তু যদি না আসে?
তাহলে আপনাকে ওকে খুঁজে বের করতে হবে। তবে মনে রাখবেন, ও যখন একবার আপনার ক্ষতি করেনি তখনই আপনার ক্ষতিও করবে না।
তাও কি সম্ভব?
হ্যাঁ
হ্যাঁ, শুনছেন? ওই গেল প্যাট, কি এক ঝামেলার ভিতর জড়িয়ে পড়লাম। কুকুরটা এই যা দৌড়ে চলে গেল তো, যাক আগে এই ময়লা আবর্জনা স্তূপ থেকে বের হওয়া দরকার। এত রাতে আবার কে ফোন করল? এ কি, এ তো অদিতি। এত রাতে? হ্যালো
হ্যালো নয়ন, তুমি কোথায়?
এই তো একটু রাস্তায় হাঁটতে বের হয়েছি।
রাস্তায়? কোথায়?
কেন বলো তো, আমার এলাকাতেই।
আজকে তোমার সাথে রাস্তায় হাঁটতে ইচ্ছে করছে, হঠাৎ করে মনে হলো তোমার সাথে কতদিন একসাথে হাঁটি না।
তাহলে চলে এসো।
আসতেই তো যাচ্ছি। আরে কোথায় সেটা বলো না।
রিসেন্ট হসপিটালের সামনে আসো।
ওকে বাই।
হ্যালো হ্যালো, দিল তো লাইনটাকে। এত রাতে অতিথি রাস্তায় বের হবে? হোস্টেল থেকে বের হতে না হয় দিল, কিন্তু ঢুকতে তো দেবে না। না, মেয়েটা পাগল আছে। তাহলে আর কি করার, হাসপাতালের সামনেই যাই, আরেকবার ফোন দিয়ে দেখবো না। এই ঘুমের ভেতরও তো কথা বলতে পারে। এইমাত্র কথা বললো আর এখন ফোন বন্ধ? এমনিতেই এত রাত। না, তাড়াতাড়ি হাসপাতালের সামনে গিয়ে দাঁড়াই, ওর হোস্টেল তো খুব বেশি দূরে না, চলে আসবে হয়তো।
নয়ন হাসপাতালের সামনে এসে দাঁড়ায় অপেক্ষা করে অদিতির জন্য, অথচ নয়ন জানে না অদিতি আর কখনোই আসবে না, কারণ কাল রাতে নয়নের সাথে হাঁটার সময় ডাক্তার সাজিদার রূপে সেই ভয়ঙ্কর ক্ষমতাধর মানুষ প্রাণী নয়নের সব দিতেই নিয়ে নিয়েছে। আর সবার ক্ষেত্রে বিষয়টা আলাদা হলেও ভয়ঙ্কর প্রাণীটা যেহেতু নয়নকে বাঁচিয়েছে, কাজেই নয়নের প্রতি তার দুর্বলতা থেকেই সে নয়নের দিতেই পড়ে ফেলেছিল, কাজেই নয়নের সব কিছুই সে জানে। অদিতি কেন নয়নকে ছেড়ে আরেকজনকে বিয়ে করছে সে কারণটাও সে জানে। তাই অদিতিকে একটা উচিত শিক্ষা দেবার পরিকল্পনা তার তখন থেকে ছিল। হতে পারে মানুষের রূপ নেওয়া ভয়ঙ্কর প্রাণীটা নয়নের প্রতি কৃতজ্ঞ, কারণ হাসপাতাল থেকে বের হওয়ার পর এই পৃথিবীতে তাকে বুঝতে তাকে সময় দিয়েছে নয়ন। আর এ কারণেই আজ সন্ধ্যায় অদিতি তার হবু হাজবেন্ডের সাথে দেখা করার পর ওর পেটে থাকা মানুষরূপী ওই ভয়ঙ্কর প্রাণীটা অদিতিকে হত্যা করে। এদিকে নয়ন এত কিছু জানে না, জানার কোনো উপায়ও নেই। সে আছে অদিতির অপেক্ষায়, অপেক্ষা করতে করতে সে নিজের হেডফোন কানে লাগায়, গান শুনে এফএম রেডিওতে। আর ঠিক তখনই হঠাৎ করে অদিতি তার সামনে চলে আসে, যে আসলে অদিতি নয়।
কতক্ষণ ধরে এখানে আসছো?
আরে তুমি কখন?
এই তো এখনই।
বাপরে বাপ, এত রাতে হঠাৎ আমার কথা মনে পড়লো যে?
আরে না, তেমন কিছু না, এমনিতেই।
তোমার ফোন বন্ধ দেখলাম, কোন সমস্যা?
না না, এমনিতেই রাতে যেন কেউ বিরক্ত না করে তাই ফোন বন্ধ করে রেখেছি।
ভালো করেছো, কিন্তু হাঁটতে হাঁটতে যদি তোমার ঘুম চলে আসে তাহলে কি করবে?
কেন, তোমার ওখানে যাব।
সেটাও খারাপ না, কিন্তু পরপুরুষের সাথে রাতে থাকলে তোমার হবু সামনে কি মনে করবে?
আরে বাদ দাও তোর কথা, চলো হাঁটি। আচ্ছা তোমার ফোন বন্ধ করে দাও।
কেন, এত রাতে কেউ যদি ঝামেলায় পড়ে ফোনে আমাকে না পায়?
একটা রাতে তো।
ওকে ঠিক আছে, এই যে ফোন বন্ধ করে। হেরে, কে যেন ফোন করেছে, এই ফোনটা ধরে বন্ধ করে দিব। হ্যালো, হ্যাঁ বলছি, আপনি? কখন? এটা কিভাবে সম্ভব? আপনি ভুল করছেন, না না এটা কোনোভাবেই সম্ভব নয়।
হাড়ি ফোনটা খাটো না।
আচ্ছা আচ্ছা, আমি পরে ফোন করছি। কে যে ফোন করে এসব আবল তাবল কথা বলে?
তুমি কি ওর কথা বিশ্বাস করেছ?
কার কথা?
তোমাকে যে ফোন করেছিল।
কে ফোন করেছিল?
দেখো আমার কাছে লুকিও না।
কিন্তু তুমি,
নিজের যতটা শক্তি আছে সবটুকু দিয়ে নয়ন মেয়েটাকে আঘাত করতো, ফলে সে মাটিতে পড়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব ফিরেস্তে ঠুকিয়ে দিল মেয়েটা হাতে। ডাক্তারের ছায়ের সাথে কথা বলার পরেই সে সিদ্ধান্ত নিয়েছিল যে তার হাতে খুব একটা সময় থাকবে না। কিন্তু তাই বলে অদিতিও খুন হয়ে যাবে?
আমি আগেই বুঝতে পেরেছিলাম এত রাতে অদিতির ফোন করার কথা না, তাই ফোন পাওয়ার সাথে সাথেই অদিতির হবু হাজবেন্ডের সাথে কথা বলে নিয়েছিলাম। আর একটু আগে তো অদিতির দুলাভাই ফোন করে সব বলেই দিল, তাই আমার সন্দেহ যা ছিল তাই হলো। আমি নিশ্চয়ই ভুল করব, এবার তোমার উচিত শিক্ষা হয়েছে।
দেখো আমি কাউকে বিনা কারণে হত্যা করিনি। তুমি ডাক্তারের কথা বলবে, সেও কিন্তু দোয়ার খুশি পাতা নয়, আমাকে দিয়ে সে বিজনেস করতে চেয়েছিল, কিন্তু তা করতে পারার আগে আমি আমি তাকে খুন করেছিলাম। অদিতি, অদিতি তো লোভী, তোমাকে ছেড়ে সে লোভে পড়ে আরেকটা টাকাওয়ালা বর খুঁজে নিয়েছে। ভালো দেখো নয়ন,
যাক এটাতে তাহলে কাজ হলো।
তবে মনে রেখো আমি আমার বংশধর রক্ষার ফাইরাস ছড়িয়ে দিয়েছি ইতিমধ্যে, তাই মনে করো না আমি শেষ হয়ে গেলাম। আর তুমি মানুষরা পেতে গেলে আমি জানতাম তুমি একটা সিরিঞ্জ নিয়ে ঘুরছ, কিন্তু ডাক্তারের আত্মা এটার খোঁজ তোমাকে দিয়েছে সেটা জানতাম না।
প্রাণীটা মারা যায় আর নয়নের জীবন থেকে চিরকালের জন্য হারিয়ে যায় অদিতি। তবে সেই বিশেষ মানুষের বলে যাওয়া কয়েকটা কথা নয়নকে ঘুমোতে দেয় না। অশরীরী আত্মা পৃথিবীর সব স্থানেই আছে আর বিশেষ মানুষের ভাইরাস সে ছড়িয়ে দিয়ে গেছে, তাই যেখানে অস্বাভাবিক মৃত্যু সেখানেই চলে যায় নয়ন, খুঁজতে থাকে কারণ। খালিদ এবং আজকের কুয়াশার গল্পে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। নয়নের চরিত্রে অভিনয় করছেন উপল, অদিতি, বন্যা। ডক্টর জামানের চরিত্রে অভিনয় করেছেন শারিয়ার। ডক্টর সাজিদা ছিলেন নীলাঞ্জনা, নার্স সাজেদা। রোগীর চরিত্রে ছিলেন শাড়ি। জনৈক পুলিশের চরিত্রে অরণ্য শান্ত, জনৈক ব্যক্তি মঞ্জুর, সংবাদ পাঠক শান্ত, রিপোর্টার রাজু এবং ওয়েটার মনির। একটু পরে বিদায় নিতে হবে আমাকে, আজকে কুয়াশার সময় শেষ হয়ে গেছে। কিন্তু তার আগে জানিয়ে দেবো কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং, এয়ারটেলের বন্ধুদের সাথে চলবে। টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম, এয়ারটেলে 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম, এয়ারটেলে 160টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করুন *778*2525#। তো চলে যেতে হবে আমাকে এখন, সবাই খুব ভালো থাকবেন, আবারও কথা হবে আগামী সপ্তাহে কুয়াশায়। শুভরাত্রি।
আর কে দেয় বন্ধ কানেকশনে আনলিমিটেড টক টাইম বোনাস আর ফ্রি ইন্টারনেট? এয়ারটেল বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জে 3 GB ফ্রি ইন্টারনেট। এয়ারটেল নম্বরে